This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
Something shot from the radio station inside OFM. বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক আমি রাসেলাজির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌত ফ্রমে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং বলা যেতে পারে যে আজকে বাংলা বছরের শেষ ভৌত ফ্রম এবং আমরা কিছুদিনের মধ্যেই একটা নতুন বছরে পা দিতে যাচ্ছি এবং এই বছরটা আমাদের জন্য অনেক ঘটনা বহুল ছিল আমরা সবাই জানি এবং এই বছরেই শুরু হয়েছিল ভৌত ফ্রমের সেকেন্ড সিজন এবং এই বছরেই ভূত এফএম হয়ে গেছে একটু অন্যরকম উইথ গ্রামোফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই আরও বহুদূর এবং আমরা আশা করছি যে অতীতে যেরকম আপনাদের সহযোগিতা পেয়েছি এখনও আপনাদের সেরকম সহযোগিতা পাব আপনারা যে সমস্ত ইমেইল আমাদের পাঠিয়েছেন এবং সেই ইমেইল থেকে আমরা যেরকম ঘটনা সিলেক্ট করেছি যেগুলো আজকে পড়ে শোনাব দু একটা আশা রাখি এবং নির্বাচিত হয়েছেন যারা তারা অলরেডি স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবং পুরোনোদের মধ্যেও যাদের ঘটনা আপনারা শুনতে চান বা যাদের কথা আপনারা শুনতে চান তাদের দু একজনকে আমরা নিয়ে এসেছি তাদের মধ্যে একজন আছেন হাফেজ ইনাম তিনিও আজকে এসেছেন আমাদের এখানে এবং তিনি তার একটা অভিজ্ঞতার কথা আজকে শেয়ার করবেন সেই সাথে আপনাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন সুতরাং আপনারা মোবাইল নিয়ে তৈরি হয়ে যান শুরুতে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদেরকে এসএমএস করতে হবে আমাদেরকে এসএমএস করতে চাইলে মোবাইলের মেসেজ অপশানে যে টাইপ করুন FOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOTFOOT নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, অর্থাৎ ইমেলের মাধ্যমে যদি ঘটনা পাঠাতে চান, তাহলে কি করতে হবে একটু বলবি? আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofukti.fm, which is bhutfm@radiofukti.fm। দেশের মধ্য থেকেও অনেকে আমাদের অডিও ক্লিপ পাঠাচ্ছেন। আমার মনে হয় যে দেশের মধ্যে যারা রয়েছেন তারা ঘটনাটা লিখে পাঠাবেন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় বা আমরা যদি মনে করি আপনি আসতে পারছেন না কিন্তু আপনি বললে ভালো হতো, তাহলে আমরা ডেফিনেটলি আপনাকে জানাবো যে আপনি একটা অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে। সেটা মনে হয় ভালো হয়। দেশের বাইরে যারা আছেন তাদের অবশ্য দুইবার কষ্ট করতে হবে না, তারা সরাসরি অডিও ক্লিপটি পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে। আর অবশ্যই শুরুতে উল্লেখ করবেন প্লিজ যে আপনারা ঘটনাটা এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনারা চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর সেই সাথে আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটিও আমি দিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofukti। এখানে নাম লিখে আপনার নাম থাকবে, আপনি লাইক দিয়ে কমেন্ট করুন এবং জানিয়ে দিন যে কোন ঘটনা আপনার শুনতে ইচ্ছে করছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না, ভালো মন্দ সব কিছু জানাবেন, কোনো অসুবিধা নেই, একদম মন খুলে বলবেন। তাহলেই আপনারা কী চাচ্ছেন সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। বছরের শেষ ভূতে ফেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলে যাচ্ছি ঘটনায়। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন একজন মানুষ যাদেরকে আমরা পেয়েছি, আসলে আপনারা নিশ্চয়ই ভৌতিষ্টের সাকিব ভাইয়ের কথা মনে আছে এখনো পর্যন্ত, এবং তার মাধ্যমেই আমরা এই মানুষটিকে পেয়েছি। এবং তিনি আমাদের আজকে অতিথি, পেশায় একজন বিজনেসম্যান, অনেক ব্যস্ত থাকেন বাট পছন্দ করেন হেভি মেটাল মিউজিক, কারণ তার যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার সাথে এটা একেবারেই অন্য টাইপের একটা ঘটনাটার সাথে ঘটেছে, সুতরাং এই জন্য উল্লেখ করে দিলাম আর কি। সেরকম একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি একটা বাসায় ভাড়া থাকতেন এবং সেই বাসায়, বেশ আগের কথা, 2006 সালের কথা, এবং সেই বাসায় কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে তার জীবনের সেই ভয়াবহ ঘটনা। শুরুতেই জানতে চাইবো আপনার নাম এবং আপনি এখন কোথায় আছেন, কোথা থেকে এসেছেন।
হ্যালো ডিয়ার লিসনার্স, আমি হাসান মোর্শেদ, আমি মিরপুর শেরপাড়া থেকে বলছি। তো আমি আগেও শেরপাড়াতে ছিলাম, এখনও শেরপাড়াতে আসি। অ্যাট ফার্স্ট আমি থ্যাঙ্কস জানাচ্ছি সাকিব কীর্তিপেত, তো যার মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের একটা খুব রহস্যজনক ঘটনা। সেই ঘটনাটা শুরু হচ্ছে 2006। তো তখন আমি থাকতাম শেরপাড়া এটা হচ্ছে পশ্চিম শাহপাড়া ওয়াশা রোডে, তখন আমি ভাড়া থাকতাম। তো বিয়ে করেছি আমি 2002-তে। তো বিয়ের পর পরই যেদিন বিয়ে করি তারপরই আমি আমার ফ্যামিলি থেকে একটু ডিভাইডেড হয়ে আলাদা থাকার চেষ্টা করি। তো আমার ফার্স্ট বেবির বর্ণ হচ্ছে 2006-এ 24-ই অগস্ট। তো আমি আমার বাড়িটা একটু বর্ণনা দিয়ে নিই। আমার বাড়িটা হচ্ছিল 6-তলা বাড়ি, তো আমি থাকতাম 4-তলা। তো আমার বাড়িটার পিছন দিকটা ছিল অনেকটা খালি, তো ওখানে ডোবা টোবা ছিল, বাড়িঘর খুব একটা বেশি ছিল না। তো আমার প্রথম ছেলে যখন হয় 24-ই অগস্ট 2006-তে, তো আমার ওয়াইফ হাসপাতাল থেকে রিলিজ হয় 27-ই অগস্টের দিকে। তো আমরা বাড়িতে চলে আসি 27-ই অগস্টের দিকে। তো সেদিন আসার পরে আমার মাদার ইন ল, আমার ওয়াইফ এবং আমার ছেলে আমাদের বেডরুমে ঘুমাতে চায়। তো আমি আমার বাড়িটা বর্ণনা দিই। প্রথমে হচ্ছে আমাদের ডাইনিং রুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম, তারপর হচ্ছে আমাদের একটা ফার্স্ট ওয়াশরুম, তারপর হচ্ছে আমাদের বেডরুম, তারপর কিচেন রুম, আর একটা গেস্ট রুম হচ্ছে একদম কিনার সাইডে পড়েছে, এটা হচ্ছে পশ্চিম দিকে। যাই হোক, রাতের বেলা আমার ওয়াইফ, আমার ছেলে এবং আমার মাদার ইন ল একসাথে ঘুমাতে যায়, আর আমাদের বাসার কাজের মেয়েটা ড্রয়িং রুমে ঘুমাতে যায়। তো আমি পড়ে যাই একদম পশ্চিম দিকে যে রুমটা, ওই রুমে আমি ঘুমাতে যাই। তো রাতের দিকে, মানে আমি এমনি একটু ভীতু টাইপের, আমি সাধারণত বাসায় কখনো একা থাকলে দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক আমি সবসময় লাইটটা সব জ্বালিয়ে রাখি। তো সেদিনই এরকম হচ্ছে যে বাড়ির সমস্ত লাইটটা জ্বালিয়ে রেখেছি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, আমি যে রুমে ঘুমাতে গিয়েছি সেই রুমে লাইট জ্বলছিল, এবং আমার যে বারান্দা সেই বারান্দা লাইটও চলছিল। তো সেদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো, মানে বিকাল থেকেই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, এবং রাতের দিকে একটু বৃষ্টি বাড়ে বৃষ্টি কমে। যাই হোক, আমি এরকম করতে করতে রাত 12-সাড়ে 12 পর্যন্ত আমি একটু গান টান শুনি, শোনার পর আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর আমি রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে বের হয়ে একটু পানি টানি খেয়ে আবার আমি আমার ওই রুমে চলে আসি ঘুমানোর জন্য। তো যখন আমি ঘুমাতে যাব, বিছনা থেকে আমি মাথা বালিশে মাথা লাগানোর আগে আমাদের যে বারান্দাটা, ওদিকে তো বৃষ্টি হচ্ছে গড়ি গড়ি বাতাস, হালকা বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, তো আমি বারান্দা থেকে একটা খুব মানে একটা সাউন্ড শুনতে পাচ্ছি। সেই সাউন্ডটা হচ্ছে কি, পলিথিন যখন মুচড়ানো হয় না, পলিথিন মুচড়ানো তখন যেরকম একটা শব্দ হয়, ঠিক ওই রকম একটা শব্দ, ওরকম শব্দটা বারবার বারান্দা থেকে ভেসে আসছে। তো আমি ফিল করলাম এরকম হতে পারে যে বারান্দাতে নিচে কোনো পলিথিন পড়ে আছে, বাইরের থেকে বাতাস আসছে, তো ওই বাতাসের কারণেই ওই পলিথিনে ওরকম শব্দ হচ্ছে। যাই হোক, ওটাকে আমি আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট দেখালাম না, আমি শোয়ার জন্য ট্রাই করলাম। কিন্তু আমি বারবার লক্ষ্য করলাম যে শব্দটা খুব আস্তে আস্তে, সাউন্ডটা খুব বেড়ে যাচ্ছে।
আচ্ছা, মানে কাছাকাছি আসছে তার মানে,
রাইট, খুব বেড়ে যাচ্ছে। তো আসলে আমি চোখটা খুললাম, একবার ফিল করলাম যে আমি একটু বারান্দাকে দেখবো শব্দটা কি জন্য হচ্ছে। পরে আমি আবার চিন্তা করলাম হাতে যাওয়া দরকার না, পলিথিন শব্দ বাতাসের কারণে এরকম বারবার হয়ে আসছে। যাই হোক, আমি শুতে যাচ্ছি, বারবার এরকম শব্দ আসে। হঠাৎ করে আমি একটা স্মেল পেলাম ওই বারান্দা দিয়ে আসছে, সেটা হচ্ছে একটা ফুলের, একটা ফুলের স্মেল আমার নাকে আসছে, মানে খুব বেশি না, হালকা করে আস্তে আস্তে চলে আসে স্মেলটা। তো আমি স্মেলটা পাওয়ার পর আমার কেন জন মনে হলো এত রাতের বেলা বা কেউ এরকম হতে পারে, কেউ পারফিউম দিয়েছে বা বাইরের থেকে এরকম বাতাসের কারণে কেউ ভিতরে চলে
আসছে,
এরকম হতে পারে। যাই হোক, আমি শোয়ার জন্য প্রিপারেশন নিলাম। তো হঠাৎ আমি ফিল করলাম যে আমি বারান্দার দিকে তাকালাম, দেখি কেউ শব্দটা মানে ভিতরের দিকে আসার আসতে আসতে আসার জন্য করছে। তখন আমি দেখলাম যে একটা মেয়ে, ঠিক আমার যে বারান্দা, একটা মেয়ে হাঁটতে হাঁটতে ওই আমার রুমটার ভিতরে চলে আসলো। এবং মেয়েটা আমি দেখার সাথে সাথে, আমি মেয়েটাকে দেখার সাথে সাথে বাকরুদ্ধ হয়ে গেলাম, মানে আমার কোনো মানে সেন্স কি, মানে মুখ থেকে কোনো শব্দ আসছে না, আমি একদম এক পলক মেয়েটার দিকে তাকিয়ে আছি। তো দেখলাম যে মেয়েটার মাথার মধ্যে একটা টাচ লাগানো, যেটা সাধারণত আগেকার দিনে মেয়েরা মাথার মধ্যে এরকম পরতো, মানে
নরমাল টাইপের
কিছু, রাইট, কালারটা হচ্ছে সিলভার কালার, আমি এখনো ফিল করি কালারটা হচ্ছে সিলভার কালারের। আর মেয়েটা যে শাড়িটা পরাচ্ছিল সে শাড়িটা হচ্ছে গোল্ডেন কালারের একটা শাড়ি। তো আর ওর কোলে হচ্ছে আমার যে বেবিটা হয়েছে, ওর তখন 3 দিন ছিল, লাইক 3 দিন হবে বা 4 দিন, একদম স্মল একটা বেবি ওর কোলের মধ্যে, মেয়েটা, হ্যাঁ, একটা কোলের মধ্যে স্মল বেবি। সেই মেয়েটা আস্তে আস্তে হেঁটে আমার কাছে আসছে। এবং আমি সেই জিনিসটা লক্ষ্য করলাম রাতুল ভাই, যখন মেয়েটা আমার কাছে আসছে, ও যখন আসছে না, ওর শাড়ির ভাঁজে ভাঁজে সেই পলজনের শব্দটা হচ্ছে,
নতুন শাড়ি,
রাইট রাইট,
আচ্ছা
ওই শব্দটা হচ্ছে। তো আসার সাথে সাথেই আমি তো পুরো সেন্স, মানে আমার আসলে আমি কিছু করতে পারছি না সেই মুহূর্তে, মানে আমার শুধু আমি মেয়েটার দিকে তাকিয়েছি। এসে মেয়েটা করলো কি, আমার মাথার মধ্যে এসে শুধু তার হাতটা রাখলো, এবং হাতটা রাখার সাথে সাথে আমি স্পষ্ট ফিল করছি যে তার হাতটা এত নরম এবং এত ঠান্ডা, মানে এত নরম এবং এত ঠান্ডা, আমি আসলে হঠাৎ করে আমার শরীরে একটা ঝাঁকে দেওয়া উঠেছে। এবং দেখলাম ঝাঁকে দেওয়া ওঠার সাথে সাথেই আমি দেখলাম যে মেয়েটা আমার সামনে থেকে সাথে সাথে একটা ঘুরান দিয়ে ভ্যানিশ হয়ে গেল, মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু আমি সাথে সাথে চিৎকার দিয়ে রুমে, আমি তো এমনি প্রচন্ড ভীত, চিৎকার দিয়ে সাথে সাথেই আমি ওই আমার ওয়াইফের রুমে চলে গিয়ে চিৎকার করতে থাকি। তখন আমার মাদার ইন ল ওয়াইফ, আমাদের বাসার যে কাজের মেয়েটা ছিল, সে উঠে গিয়েছে, উঠে গিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে। আমি তখন সবাইকে এরকম ঘটনা বললাম। আমার মাদার ইন ল বলছে যে আসলে তুমি তো আসলে ওই রুমে একটা ঘুমাচ্ছো, তো তোমার এরকম মনে হতে পারে, আসলে এটা শোনা, আচ্ছা চলো গিয়ে দেখি। তখন আমার ওয়াইফ আমার মাদার ইন ল ওই রুমে গিয়ে দেখে যে কিছু নেই, কিন্তু স্মেলটা ছিল, স্মেলটা একদম কড়াভাবে তখন ওই রুমের মধ্যে রয়ে গেছে। তো আমার শাশুড়িকে বললাম, দেখেছেন এখন স্মেলটা কিন্তু ওখানে রয়ে গেছে, বলে যে বাড়িতে নিচে কেউ পারফিউম দিয়েছে, বাট এটা তো বেলি ফুলের গন্ধ, সে আমাকে বললো। আমি কিন্তু আমি জানতাম না, বাট সে আমাকে বললো যে এটা বেলি ফুলের গন্ধ মেবি। যাই হোক, আমি আসলে সেদিন রাতে আর ঘুমাই নাই, আমি সাথে সেদিন রাতে আমার ওয়াইফের সাথে ঘুমাতে চলে যাই। তো আমার শাশুড়ি সঙ্গে তাকে ওরকম ছিল, তার পরের দিনের ঘটনা। পরের দিনে আমার শাশুড়ি আমাকে বললো যে তুমি রুমে ঘুমাতে যাও, কারণ ওই বাবুটা রাত কান্নাকাটি করে, কথাটা চেঞ্জ করতে হয় এরকম না। আমি বললাম না, আমি এটা করবো, আপনাকে করতে হবে না, যা করে আমি করবো, আমি ওই রুমে আর ঘুমাবই না। যাক, সেদিন রাতের বেলা সে রুমে ঘুমাতে গিয়েছে, ঘুমানোর পরও সে কোনো মানিক রাত দুটা বা আড়াইটা হবে এরকম টাইমসে সে ফিল করছে যে বাইরে থেকে ওই ঠিক ওই বারান্দা থেকে ঠিক ওরকম পলিথিন মোছানোর শব্দ হচ্ছে, পলিথিন মুসলিম শব্দ হচ্ছে, এবং শব্দটা আস্তে 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 ওই বারান্দা থেকে রুমের ভিতরে আসার চেষ্টা করছে। সে একটু মানে বসে চিন্তা করে, আমি কি বারান্দা গিয়ে দেখবো কি দেখবো না, সে কিন্তু ওটা চিন্তা করে আবার সে শুয়ে পড়লো। সেও ঠিক ওরকম, আমি যেরকম দেখেছি যে ঠিক ওরকম একটা মেয়ে, তার গোল্ডেন কালার শাড়ি পরা, সে পরে যেটা এক্সপ্লেন করলো, গোল্ডেন কালার শাড়ি পরা, মাথায় কাজ লাগানো একটা বাবু বলে, সেই মেয়েটাও ঠিক তার কাছে আসে। সে যখন আসছে, সে তখন আমার মাদার ইন ল পুরাপুরি বাক উঠলো, কোনো সাউন্ড নেই, কোনো সাউন্ড নেই। তো আসার পরে সেই ওই মেয়েটা এসে আমার মাদার ইন লর মাথায় হাত রাখলো, আমি যেরকম ফিল করেছি ঠান্ডা হাত নরম হাত, ঠিক সে ওরকম মানে ফিলটা করলো। এবং রাসেল ভাই, সে যখন গিয়েছে যে স্মেলটা ছিল, যে বেলি ফুলের যে গন্ধটা আমি বলছি, সে বেলি ফুলের গন্ধটা কিন্তু ওই রুমে রয়ে গিয়েছিল,
মানে এটা কি পরে বড় ছিল?
হ্যাঁ পরে ছিল, পরেও ছিল, রয়ে গিয়েছিল। যাই হোক, আমরা পরে এসে দেখছি, তো আমার শাশুড়ি আর ওই রুমে আসলে ঘুমানোর জন্য প্রিপারেশন নেয়নি। পরবর্তীতে সে ওই রুমে ছিল, ইভেন আমাদের যে বাসে কাজের মেয়েটা ছিল সেই রুমে ছিল। তো এরকম তিন মাস আমার শাশুড়ি ওখানে ছিল, বাট সে প্রতি রাতেই দোয়া টোয়া করে তারপরে এগুলো ঘুমাতো প্রতি রাতে। তার এই তিন মাস পর্যন্ত আমাদের বাড়িতে ওরকম কোনো প্রবলেম ফেস হয়নি। তো উনি চলে যাওয়ার পর আমাদের বাসে যে কাজের মেয়েটা ছিল, সে প্রথম রাত না সেকেন্ড রাতের দিতে হবে, সে রাতে ঘুমাতে গিয়েছে। তো রাত অনুমানিক ওরকমই সময় দেড়টা বা দুইটা হবে, সে রাতের বেলা ওই মেয়েটা চিৎকার রুমের মধ্যে তো চিৎকার করে এসে আমাদের রুমে এসে ঢুকেছে, হঠাৎ করে চিৎকার, আমি আর রুমে ঘুমাবো না এরকম সে চিৎকার করছে। তা আমি উঠলাম, আমার ভাই উঠলাম, তো আমি তো বুঝতে পারলাম যে দেয়ার ইজ সামথিং রং, ওখানে কোনো কিছু হয়ে গিয়েছে। তো সে যেটা আমাদেরকে এক্সপ্লেন করলো সেটা হচ্ছে, সে দেখতে পেয়েছে যে আমাদের যে বেডটা ছিল, বেডটার পূর্ব সাইডে একটা ওয়ার্ড হচ্ছিল, সেই ওয়ার্ডরোবের উপরে দেখে দুইটা কুচ্ছিত বাবু একদম উলঙ্গ অবস্থা, মাথা কোনো চুল নেই, বসে বসে তার দিকে তাকে তাকে হাসছে দুইটা বাবু। সেইটা দেখে ভয় পেয়েছে, সে রাতে আর সেখানে ঘুমায়নি। তারপর আমরা ওইটুকু টক করে দিয়েছি।
মানে আপনি যে বাবুটা দেখেছিলেন ওই,
না বাবুটা ওটা বয়স্ক বাবু, লাইক আমার ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, বোর মতো বয়স হবে।
আচ্ছা আচ্ছা,
এরকম মানে চুলে কোনো কাপড় নেই, উলঙ্গ আছে, সেটা যেরকম করছে, মাথায় একদম চুল নেই, বসে ওই আপনার ওয়ার্ডরোবের বসে দিতে বাবু ওই আমাদের মেয়েটার দিকে তাকে দেখে হাসি। সে কিন্তু ওইটা দেখে না, তারপর আমাদের এখানে কিছু ভাড়াটিয়া যারা ছিল, যারা বাড়ি ভাড়া ভাড়া করে থাকতো, যারা এখানে থাকতো, তাদের সাথে সবার সাথে আমি এই ব্যাপারটা ডিসকাস করলাম। ডিসকাস করার পরে ওরা সবাই ব্যাপারটা বলো যে না আমাদের এখানে তো এরকম কিছু হয়নি। তো আমি আগে একটা কথা বলে রাখি রাসেল ভাই, সেটা হচ্ছে কি আমরা যখন এই বাইকটা তুলছি তার আগে এখানে একজন হিন্দু একজন ভদ্রলোক ছিলেন, তো উনি একটা বাইং হাউসে জব করেন, তো উনি ওখানে ছিলেন। তো উনি একবার এই ঘটনার পরপরই ওনার সাথে প্রায় এক মাস পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়। দেখা হওয়ার পরে ওনার সাথে আমি কথাটা ডিসকাস করি। ডিসকাস করার পর এক ফার্স্ট সে কিন্তু কিছু বলতে চায়নি, পরবর্তীতে সে বললো যে আসলে সমস্যা হচ্ছে কি আমি তো জব টপ করি, আমার ওয়াইফ এবং আমার বেবিও বাসা একা থাকে, তো আমার বাসা আসতে একটু লেট হয়, কোন দিন 9টা কোন 10টা কোন দিন রাত 12টাও বাজে। গার্মেন্টস ট্রেডের জব তো আসলে টাইম টেবিল শিডিউল
ঠিক থাকে না।
রাইট, তো সে বলো যে এরকম কিছু ঘটনা আমার ওয়াইফ ভয় পায় কিছু দেখেছে, সে কিন্তু পুরোপুরি আমার কিছু বলেনি, বলে যে আমি আসলে এই কারণেই আমি ওর বাসাটা চেঞ্জ করে ফেলেছি। যা এই প্রায় 3-4 মাস পর আমি বাড়িটা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করার পরে আমি তো আমার একটা ভাড়া বাড়িতে উঠি, তারপরে আমি আমার নিজের বাড়িতে উঠে যাই। তো এর মধ্যে এর প্রায় 1-1.5 বছর পরে ঘটনা, 2007 লাস্টের দিকে ঘটনা। তো ওখানকার একজন যে ভাড়া থাকতো ওনার নাম হলো টিপু। তো টিপু ভাইয়ের সাথে আমার দেখা হয় যে আপনি এখন থাকেন কোথায়। আমি বলো যে আমি তো আগের বাসায় থাকতাম, এখন থাকেন, আমি অন্য একটা বাসায় থাকি। বললাম কী অবস্থা ওনার বাইরের কথা বললাম যে ওনার তো একটু বাড়িতে নাই, ওনার পুরো বাড়িটা বিক্রি করে দিয়েছেন। কেন তারা বলতে পারবো না বিক্রি করে ওনার
চলে গেছেন।
যাক রাসেল ভাই, এটা ছিল আমার একটা ঘটনা, এবং আমার সেকেন্ড আর একটা ঘটনা আছে,
আমরা সেটা আর একটু পরে শুনবো আবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনার ঘটনা অনেক প্রশংসা চলে এসছে। পলাশ চিরামকে লিখেছেন খুব ভালো লাগছে, ভয়ও লাগছে। আমাদেরকে নাজমুল লিখেছেন এই, আচ্ছা আমার ছোট ভাই লাইট, আমি তিনি এবং তার ছোট ভাই লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন। আমাদেরকে মনির লিখেছেন এবং তিনি বলেছেন হ্যাঁ রাসেল ভাই, নতুন তিনি আমার সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত এফএম, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। জসিম আমাদেরকে এস এম এস করেছেন তিনি রূপগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন ফয়সাল ফরিদপুর থেকে, এবং তিনি কখনো আমাদের এস এম এস করেনি, আজকে করলেন এবং আজকে তার এস এম এসটা বড় হয়ে গেল। রুবায়ত সানি আমাদের এস এম এস করেছেন এবং লিখেছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। শিপু আমাদের এস এম এস করেছেন মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে, ময়মনসিং। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি মাসুম। এছাড়াও আমাদেরকে নিহাল চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, শুভ ফার্মগেট থেকে এস এম এস করেছেন, পাপড়ি ভূতের গলি থেকে এস এম এস করেছেন, এনজয় করছেন ভূত এফ এমেরা। এছাড়াও ইমন আমাদের এস এম এস করেছেন আমাদের গোলাম রাব্বি, আনিকা আমাদের এস এম এস করেছেন লাইট অফ করে তিনি ভূত এফ এম শুনছেন, শান্ত নিশি আমাদেরকে এস এম এস করেছেন, এস এম লক্ষ্মীপুর থেকে তারা এস এম এস করেছেন, ডার্ক সোল টাঙ্গাইল থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চিরঞ্জিত রামপাল থেকে, এবং আমাদের এস এম এস করেছেন বাপি ফার্স্ট স্টোরিটা সবাই অনেক ভালো বলছেন, সবাই আসলে অনেক, খুলনা থেকে আমাদের এস এম এস করছেন, এবং আমাদেরকে এস এম এস করছেন দেখতে পাচ্ছি তিনি আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে ফকরুল এস এম এস করেছেন, ফকরুল ইসলাম ফার্মগেট থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন শাহাদাত, আমাদেরকে এস এম এস করেছেন মিঠু বেগম, আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন আরও অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। অসংখ্য এস এম এস আসছে, মাঝে মাঝে এস এম এস পড়বো, একটা ঘটনা যাচ্ছি যে ঘটনাটি আমাদের কাছে এসছে এবং এই ঘটনাটা পড়তে চাচ্ছি, দেশের বাইরে থেকে ঘটনাটি এসেছে। আমি জানি যে আমরা যারা শুনি, সবাইকে শুনি, দেশের বাইরে যারা থাকেন তারা দেশকে অনেক মিস করেন এবং অনেক আগ্রহ নিয়ে থাকেন যে ভূত এফএম তার ঘটনাটি পড়া হবে। তো আমি সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই। রাসেল ভাই সালাম নেবেন, আশা করি ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। ভূত এফএমের সকল লিসেনার এবং ওয়াসিফ, মানহা, সোমা সবাইকে আমার শুভেচ্ছা রইল। আমার নাম হানিফ, আমার বাড়ি চট্টগ্রাম আগ্রাবাদ, আমি বর্তমানে কাতারে আছি। এর আগেও আমি আমার বন্ধুর এক ঘটনা পাঠিয়েছি, আমার বন্ধু আরিফ, সে বর্তমানে কাতারে একটা হসপিটালে, নাম দিয়ে দিয়েছেন হামদ জেনারেল হসপিটালে, অটোপসি বিভাগে কাজ করছেন। আজকেও আমি তারই দ্বিতীয় একটা ঘটনা বলছি, আমি তার জীবনের প্রথম অটোপসি বিভাগে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছিল ঠিক তারই বর্ণনা করছি। প্রথমে বলে রাখতে হয় সে প্রথম কাজ করে চট্টগ্রাম জেনারেল হসপিটালে এবং একজন সিভিল সার্জনের অধীনে। চট্টগ্রামের বেশিরভাগ পোস্টমর্টম প্রসেস এখান থেকেই হয় এবং এই প্রসেসটা এখান থেকেই, এই হসপিটাল যেটা কথা তিনি বলছেন সেখান থেকেই হয়, এবং তার মতো করে তিনি এখন ঘটনাটি বলছেন, আমিও ঠিক সেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। হাসপাতালের মর্গটি ছিল হাসপাতাল থেকে অনেক বাইরে, ঠিক পাহাড়ের মতো উঁচুতে। টেম্পোরারি ডেড বডি রাখার জন্য একটা স্থান, সেখানে সব বডিগুলো একসাথে রাখা হয়, সেখান থেকে লাশ একে একে মর্গে নেওয়া হয়। মর্গের বাইরে একজন দারোয়ান থাকে এবং দুজন হেল্পার থাকে লাশ আনা নেওয়ার জন্য। আমার পোস্টমর্টমটি করার সময় ছিল ঠিক বিকেল 5টার সময়। দুজন হেল্পার লাশ রেখে আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসার পর ওরা আমাকে বলে, স্যার লাশ রাখা আছে, আমরা একটু নিচে যাচ্ছি পান খাওয়ার জন্য। মর্গের দারোয়ান তখন একটু দূরে বসা ছিল, আমাকে দেখে তাড়াতাড়ি আমার সামনে এসে আমাকে বলে যে লাশটি আমার কাছে দেয়া হয় এর ওয়ারিশ মেলেনি। এটি বলে সে অনেক চিন্তা করছিল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছি, আপনার এখানে আমার চিন্তিত মনে হচ্ছে। সে আমাকে বলে, লাশটা দেখলে আপনিও চিন্তা করবেন। আমি ওর সাথে আর বেশি কথা না বলে আমার কাজে চলে যাই। মনে কিছুটা ভয় কাজ করছিল, নিজেকে সামলে নিলাম এবং আল্লাহর নাম নিয়ে মর্গে পা রাখলাম। পা রাখতেই একটু পরে আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখতেই চোখে পড়ে মোবাইলের রিং হচ্ছে, কিন্তু মোবাইলের কোনো ডিসপ্লে আসছে না। মোবাইলটা আমি রিসিভ করি, কোনো কিছুই পাইনি। এত কিছু চিন্তা না করে এরপর মোবাইলটা বন্ধ করে রাখি। লাশটা একটা কালো প্লাস্টিকে মোড়ানো ছিল এবং প্লাস্টিকটা সরাতেই দেখি তার মাথার খুলিটা চ্যাপ্টা হয়ে গিয়েছিল, মাথার ভেতরের মগজ থেতলে গিয়েছিল। কারণ ছিল ট্রাক চাপায় লোকটা মারা গিয়েছিল এবং চাকাটা ঠিক মাথার ওপর দিয়ে চলে গিয়েছিল। যার মরণ হয়েছিল ট্রাক অ্যাক্সিডেন্টে তার বয়স ছিল 25-30 মতো। এরপর আমি রুম থেকে বাইরে চলে আসি। কেমন যেন লোকটার শরীর থেকে মানুষের মতো হলেও তার মাথার দিকে তাকালে আমার কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। নিজেকে সামলাতে একটু বাইরে এসে দেখি দারোয়ান এবং হেল্পার একসাথে কথা বলছে। আমাকে দেখে ওরা আমার দিকে এগিয়ে আসে এবং বলে, স্যার কিছু লাগবে? আমি ওদেরকে বললাম, না ঠিক আছে। ওদেরকে আর কিছু বুঝতে না দিয়ে আবার রুমে চলে আসি। মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিকটা খুলে ফেলি। লাশটার শরীরে পরনে ছিল একটা ক্রিম কালারের শার্ট এবং কালো প্যান্ট। শার্টটা রক্তে কালো হয়ে গিয়েছিল। আস্তে আস্তে শার্ট প্যান্ট কাটার দিয়ে কেটে ফেলে মনে মনে চিন্তা করি দারোয়ানের কথাটা। দারোয়ান বলছিল লোকটার কোনো ওয়ারিশ নেই। আর ভাবছি কি জীবন, যখন জীবিত থাকবো তখন কত কিছু করি, আর আজ যখন মরে যাই তখন কোনো ওয়ারিশ মিলে না। এমনকি আজ তার শরীরের কাপড়টা পর্যন্ত কাটার দিয়ে কাটতে হচ্ছে। আজ তার শরীরের কাপড়টা খোলার জন্য এমন কোনো ওয়ারিশ নেই। অথচ যখন প্রাণ থাকে তখন আমরা কত কিছুই না করি, কত পেশি শক্তিতে মেতে উঠি। কারো গায়ে হাত তুলতে সামান্য চিন্তা করি না, আমরা চিন্তা করি না যে এই পেশি শক্তি আর কতদিন থাকবে আমাদের। এরপর লাশটা থেকে যারা সংগ্রহ করার তাতে আমি সংগ্রহ করতে থাকি। ঠিক কাজের শেষের একটু আগেই ঠিক লাশটাকে সেলাই করার সময় আমার বন্ধ করা মোবাইলটাতে আবার রিং বাজতে শুরু করে। এতে আমি অনেক বিরক্ত হই এবং আবার অবাক হয়ে পড়ি। হাতটা পরিষ্কার করে মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখি ঠিক আগের মতো রিং বাজছে, কোনো ডিসপ্লে আসছে না। এবার আমি মনে করি এটা আমার মনের সমস্যা। তারপর রিসিভ করি এবং রিসিভ করতেই আমি যা শুনতে পাই তা শুনে আমার ভয় লেগে যায় এবং শরীরের সব লোম খাড়া হয়ে যায়। আমি একদম স্পষ্ট শুনতে পাই অপর প্রান্ত থেকে একজন লোক আমার কানে কানে ফিস ফিস করে সুরা বাকারা রায়াত করছে। একটু পরে আমি দেখি, তা দেখে আমি আরো শক্ত হয়ে যাই। আমি দেখতে পাই যে লাশটা আমি পোস্টমর্টম করছিলাম ঠিক সেই লাশটার সমস্ত শরীর কেঁপে উঠল। এমনকি পোস্টমর্টম করার সময় যেসব পোস্টমর্টমের ইকুইপমেন্ট ছিল সেই ইকুইপমেন্ট পোস্টমর্টমের টেবিলের ওপর রাখা ছিল, তার তার শব্দ পর্যন্ত আমার কানে আসে। সাথে সাথে আমি লাশটাকে ফেলে রেখে মর্গের বাইরে চলে আসি। বাইরে এসে আমি অবাক হই, আমি অনেক বমি হয়। দারোয়ান হেল্পার এসে আমাকে ধরে অফিসে নিয়েছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, আমি মিথ্যে কথা বলে সবার কাছ থেকে সত্যটা আড়াল করে রাখলাম। সত্যটা আড়াল করার কারণ কেউ যেন না জানে আমি প্রথম কাজ করতে এসে ভয় পেলাম। পরাজয় মানতে ইচ্ছে হচ্ছিল না। যাক, এরপর অফিসের গাড়িতে করে আমাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। ঘরে আসতে রাত 11টা বেজে যায়। বাবা জিজ্ঞেস করে শরীর খারাপ করছে কিনা, কারণ তখনও আমার চেহারাটা অন্যরকম ছিল। মা জিজ্ঞেস করলো আমার চেহারাটা এমন দেখাচ্ছে কেন। বাসায় সবার কাছ থেকে আমি সব কিছু লুকালাম। রাতে কোনো কিছু আর খেলাম না। এমন কেন হলো ব্যাপারটা ভাবতে ভাবতে এক সময় কখন যে গভীর ঘুমে চলে গেলাম তাও টের পেলাম না। ঠিক টের পেলাম তখন যখন আমি শুনতে পেলাম ঠিক একই শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ফিসফিস করে আমার কানে কেউ আয়াতটা পড়ছে এবং কেউ একজন আমার শরীরের ডান পাশ থেকে বাম পাশ, আমার বাম পাশ থেকে ডান পাশে হাঁটছে, যার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত আমার কানে আসছিল। এমনকি তার গায়ের বাতাসকে পর্যন্ত আমার শরীরে লাগছিল, কারণ আমি ফ্লোরিং করে ঘুমাতাম। আমি একদম শক্ত হয়ে গেলাম, শরীর থেকে জর্জর করে ঘাম পড়ছিল এবং বাইরে থেকে অনেক কুকুরের একসাথে ঘেউ ঘেউয়ের শব্দ কানে আসছিল। কেন জানি আমার মাথার উপরের ফ্যানটা স্বাভাবিকের চেয়ে অনেক জোরে ঘুরছিল। অমনি করে ঠিক 15-20 মিনিট থাকার পর সবকিছু যেন একদম নির্জন হয়ে গিয়েছিল। এর ঠিক 4-5 মিনিট পর ফজরের আজানের শব্দ আমার কানে আসে। এরপর আমি বিছানা থেকে উঠে বসি, বাসার সব লাইট জ্বালিয়ে রাখি, বিছানার চারপাশে দেখতে থাকি কারো পায়ের চিহ্ন দেখা যায় কিনা, কিন্তু বিন্দু পরিমাণ কোনো কিছু দেখতে পেলাম না। ফজরের নামাজটা পড়ে একটু কোরআন পড়লাম এবং সেদিন আর ঘুমাতে পারলাম না, পরদিন কাজে আর গেলাম না। ঠিক 10টার দিকে অফিস থেকে একটি ফোন আসে, আমাকে আর্জেন্ট অফিসে যেতে হবে। আর্জেন্ট শুনে আমি তাড়াতাড়ি অফিসে গেলাম এবং আমাকে সিভিল সার্জন তার রুমে ডেকে নিয়ে গেলেন এবং রুমে ঢুকে স্যারের সামনে যেতেই স্যার আমাকে বসতে বললেন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আমাকে যেই লাস্ট যে লাশটা পোস্টমর্টম করতে দেওয়া হয়েছিল সেটিতে কি আমার কোনো সমস্যা হয়েছে কিনা। এরপর উনি আমাকে বলেন আমি নাকি ওই দিন শুধু লাশের এক্সট্রোভার্টটা করেছিলাম এবং ওনার কথাটা শুনে আমি শক্ত হয়ে গেলাম। কেন শক্ত হয়ে গিয়েছিলাম, কারণটা হলো আমি যে লাস্টের পোস্টমর্টম করেছিলাম তার এক্সট্রোভার্ট এবং ইনভার্ট দুটাই করেছিলাম এবং এমনকি লাশের শরীরটা আমি নিজেই ওয়াই শেপে সেলাই করেছিলাম, কিন্তু আমি ওনাকে এর কিছুই জানতে দিলাম না, আর বললে উনি বিশ্বাসও করবেন না। পরে আমি ওই মর্গের দারোয়ানকে খুঁজে বের করি এবং তাকে লাশটা সম্পর্কে জিজ্ঞেস করি। সে আমাকে প্রথমে বলে স্যার কালকে লাশটাকে দেখে আপনার খারাপ লেগেছিল নাকি। আমি জিজ্ঞাসা করি কেন, সে আমাকে বলে তাহলে আপনি কাজ করার সময় অসুস্থ হয়ে গেলেন কেন। সে আরো বলে কাল আপনি যাবার পর একজন এসে পোস্টমর্টম করে। আমি তাকে আর কিছু না বলে ওখান থেকে চলে যাই। পরে অনেক খোঁজ নিলাম লাশটার সম্পর্কে, পরে জেনেছি লাশটা তখনও কোনো ওয়ারিশ না মিলাতে শেষে লাশটা বেওয়ারিশ হিসেবে একটা হসপিটালে, খুব নামকরণ হসপিটাল নামটা বলছি না, তার আত্মীয়দের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং ওদের আন্ডারে লাশটা দাফন করা হয়। আজও পর্যন্ত আমি ওই ঘটনাটা ভুলতে পারিনি। এই ছিল ঘটনা রাসেল ভাইয়া, দেখবেন যাই না রাসেল ভাইয়া এই ঘটনা আপনারা কিভাবে বিচার করবেন, কিভাবে দেখবেন। ঘটনাটি শুধু ভয় ছিল তাই নয়, কিছু ভয় ছিল আর কিছু শেখার। আজ আমাদের সমাজে দেখুন আমরা কি না করছি, ছেলে বাবাকে ভাই ভাইকে নির্মমভাবে হত্যা করছে, সবল দুর্বলকে পেশি শক্তি দ্বারা অনবরত মেরে চলেছে। আমরা কি একটুও বুঝতে পারি না তখন কি হবে যখন আমাদের নড়বার মতো শক্তিটুকুও থাকবে না, যখন আমাদের পরনের কাপড়টাও খুলে দেবার মতো দিতে হবে অন্যজনকে, ঠিক লাশটার মতো। আপনাদেরকে লিখে আপনার কিছু মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ধন্যবাদ শুভরাত্রি রাসেল ভাই এবং সকল লিসেনারদের, ধন্যবাদ গ্রামীণ ফোনকে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল ঘটনা, আমি পড়ে ফেললাম ঘটনাটি এবং আমি আরও একবার বলছি যে ঘটনাটা খুব মানে আমার কাছে অদ্ভুতই লেগেছে এবং ভালোও লেগেছে। আপনারাও নিশ্চয়ই ভালো বোধ করেছেন এবং যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, তিনি এক্সিকিউটিভ সেক্রেটারি একটা কোম্পানি এবং সেটা কাতারে অবস্থিত। তার ফোন নাম্বার এবং সব কিছু তিনি এখানে দিয়েছেন, দেখুন দেওয়া আছে। এবং তার ঠিকানাটা হচ্ছে জ্যাফকো টাওয়ার নিয়ার মুনতাজা পার্ক, ওকে মুনতাজা দোহা কাতার। অলরাইট, এই ছিল ঘটনা এবং আমরা পড়ে শোনালাম সেই ঘটনাটি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে অলরেডি ডক্টর রেজওয়ান আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন রেটিং করেছেন ফার্স্ট স্টোরি এবং সেকেন্ড স্টোরি। ফার্স্ট স্টোরির আচ্ছা ফার্স্ট যে মর্গের দারোয়ান তার নাম ছিল, আচ্ছা তিনি নামটা বলেছেন, তার মানে তিনি ঘটনাটা জানেন। ওকে, এই ঘটনা তিনি জানেন এবং ডক্টর রেজওয়ান নামটা বলে দিয়েছেন। আমি নামটা কি বলবো, নামটা মনে হয় বলা ঠিক হবে না, কিন্তু নামটা কোনো একটা দেশের নামে। ওকে, গোলাম রাব্বি আমাদের এসএমএস করেছেন মিরপুর হসপিটাল থেকে, আলতাফ আমাদের এসএমএস করেন আলতাফ এবং মিউন আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন, খুব ভালো লেগেছে সেটা বললেন। আসিফুর রহমান খান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দীপ, এছাড়াও আকাশ নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, সৈয়দ আখি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে কথা ধানমন্ডি থেকে, মনির হোসেন আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে এস এম এস করেছেন গোলাম রাব্বি, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে এমডি জাহিদ হাসান খুলনা থেকে, নিতু রিজভি আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে এস এম এস করেছেন, আমাদেরকে টি তামান্না, এছাড়াও লিমন শাহরিয়ার আমাদের এস এম এস করেছেন, সোনালী চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন অনেক মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে, এছাড়াও ইমরান খান চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, রাজীবুল, এছাড়াও আমাদেরকে মাহাথির আমাদের এস এম এস করছেন, শাকিল, এছাড়াও আমাদেরকে এস এম এস করছেন শুভ খুলনা থেকে, অনেক মুন্সিগঞ্জ থেকে, আমির শাহিন ভূঁইয়া এস এম এস করছেন আমাদেরকে, প্রণয় শেরপুর থেকে আমাদেরকে, এছাড়াও এনায়তুল্লাহ তালুকদার জামালপুর থেকে, মোহাম্মদপুর থেকে জুনায়েদ, ফাহাদ সুমন রংপুর বয়, এম ডি জিসান রতন ঢাকা বংশাল, নিশুক সাউথ যাত্রাবাড়ি, ইমু কাঙ্গালিচর, সিথি আমাদেরকে, ওবায়দুল নবাবগঞ্জ থেকে এস এম এস করছেন, আচ্ছা আমাদেরকে এস এম এস করছেন এনামুল এবং হাফিজুর সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন কুর্তি এফ ও আর টি আই কুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম আদার ওয়েট রেডিও কুর্তি ডট এফ এম, হচ্ছে bhwtfm @radioforyi.fm। আমাদেরকে যদি আপনি ফেসবুকে আপনি যদি পোস্ট পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে, ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Boot FM. The night comes alive with Gramophone.
একদম ঠিক কথা, ভূতকান আরো বেশি জমজমাট এখন এবং আরো অন্যরকম। আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূতকান, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসরুম এবং আজকের অতিথিরা। জমজমাট হয়ে উঠেছে আজকের এপিসোডটি অলরেডি, আপনাদের এস এম এস পেয়ে সেটা বুঝতে পারছি, এবং সমস্ত ক্রেডিট তাদের যারা ঘটনা পাঠিয়েছেন, এবং আপনারা যদি এইভাবে ঘটনা পাঠাতে থাকেন তাহলে আমরা ভবিষ্যতেও আরো অনেক ভালো এপিসোড আপনাদের উপহার দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের রয়েছে। অলরাইট, আমরা এখন চলে যাবো আমাদের সেকেন্ড ঘটনায়, এবং আমাদের সাথে রয়েছেন, আমি হাফেজের নাম বলেছিলাম, ভুল বলেছিলাম, আমাদের সাথে রয়েছেন একজন মানুষ যিনি এরকম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছেন, এবং তার নাম হচ্ছে মাহিউদ্দিন, এবং তিনি এই ধরনের বিভিন্ন ঘটনা মানে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সলভ করেছেন, আমরা তার কাছেই শুনি যে তার ঘটনাটা কি। এবং আপনি আপনার নামটা একটু প্লিজ বলবেন?
মাহিউদ্দিন।
মাহিউদ্দিন, আপনি কোথা থেকে এসেছেন?
লালবাগ।
লালবাগ, আপনার আপনি আপনি যে ঘটনাটা বলবেন, অর্থাৎ আপনি যে সমাধানটা করেছিলেন কিছুদিন আগে, এটা কতদিন আগে করেছিলেন?
2007।
2007, আমার তো বেশ আগে। কোথায় এই বাসাটা ছিল?
আবদুল্লাপুর, উত্তরখান।
উত্তরখান, আবদুল্লাপুর। ওকে, কি ছিল সেই বাসার সমস্যা এবং আপনি কি সমাধান করলেন?
সমস্যা ছিল আমাদেরকে জোয়ার মাহফিলে এখানে দাওয়াত দেওয়া হয়, সেই বাসাতে আমাদেরকে জোয়ার মাহফিলে যাওয়া হয়। আমরা দোয়া মাহফিলে যখন গেছি, শুধু আমাদের বলছিল যে বাড়িতে সমস্যা, বাড়িতে ভাড়াটি আসে না, ভাড়া হয় না, পাঁচ সাত মাস হয়ে গেছে ভাড়া আসে না, এবং যে ভাড়াটি ছিল আগে ওরা সচ্ছলতাভাবে ছিল, কিন্তু যখন থাকছে ওরা খুব ঋণগ্রস্ত হয়ে গেছে, খুব খারাপ অবস্থা গেছে, তাদের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, ব্যবসা বাণিজ্য খুব খারাপ গিয়েছিল, তখন তাদের ভাড়াটা বাড়ি বাসা ছেড়ে চলে যায়, এবং ওই ভাড়াতে যখন ছিল তখন তারা রাত্রে 9-10 দিকে ওয়াশরুম থেকে একটা শব্দ, কান্না, জোরে জোরে কান্না করতো, এবং ঝর্ণা আপনা আপনি থেকে পানি পড়তে থাকতো ঝর্ণা দিয়ে, আর দরজাতে খুব হাঁপড়াতে থাকতো আর বলতে থাকতো, এই যে দরজাটা খুলেন, এই যে দরজাটা খুলেন, ওয়াশরুমটাতে এই শব্দটা আসতো, এই ভয়ে ভাড়াটা চলে যাওয়ার পরে এরপর থেকে ভাড়াতে আসে না। তো যখন বাড়িওয়ালা আমাদেরকে দোয়া মাহফিলে ডাকেছে, আমরা যখন দোয়া মাহফিল শেষ করি, যখন আমি এই কথাটা শুনছি, তখন বাড়িওয়ালাকে আমি বলছি যে আমি আজকে রাত আপনার এখানে থাকবো, আমি জিনিসটাকে দেখবো। তখন আমি এখানে থাকি, থাকার পর 10-11 দিকে আমি জিনিসটাকে দেখতে পাই, ওই ওয়াশরুম থেকে এই শব্দটা আসে, এই যে দরজাটা খুলেন, আর এরকম কান্না, খুব জোরে জোরে কান্না করতেছে। তখন আমি ওয়াশরুমের ভিতরে চলে যাই, ওয়াশরুমের ভিতরে চলে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিই। ওয়াশরুমের একটা সমস্যা ছিল, বাতি জ্বালানো যেত না, বাতি সুইচ অন করলেই বাতি ফিউজ হয়ে যেত, এই অন্ধকারে ছিল। আমি এই অন্ধকারের ভিতরেই দরজাটা যখন ভিতরে বন্ধ করে দিই, তখন আমি দেখতে পাই আমার পাশে একটা মেয়ে, যার চোখের ভিতরে রক্ত জমা, খুব লাল বর্ণের চোখ, লাল দিয়ে রক্ত পড়তেছে, আর খুব দুই হাত দিয়ে থাপড়ে দিতেছে দরজাটা, আর বলতেছে এই যে দরজাটা খুলে, এই যে দরজাটা খুলে। তখন আমি বাহিরে আসি, এসে আমলটা করি, করে তখন আমি এই জিনিসটা জানতে পারি যে এই বাথরুমে ওয়াশরুমে এই বাড়িওয়ালার ছেলে এবং ছেলের বন্ধুরা মিলে এটাকে হত্যা করে, সে খুব অন্যায় জুলুম করেছে মেয়েটার সাথে। তখন আমি বাড়িওয়ালাকে বলি যে আপনাদের এই সমস্যাটা ছিল যে একটা কাজের মেয়ে, মেয়েটার নাম ছিল রূপসানা,
এই রূপসানা আপনি বের করে
বের করে যে আপনি এই মেয়েটা চিনেন। তখন বাড়িওয়ালা বলছে যে হ্যাঁ, আমাদের যে ভাড়াটা ছিল তার কাজের মেয়ে রূপসানা ছিল। তখন আমি বললাম যে আপনাদের ওয়াশরুমে তাকে খুব কষ্ট দিয়ে মারা হয়। তখন আমি তাকে বলি আপনি প্রতিদিন সকালে সুরা বাকারা তিলাওয়াত করেন এবং ওয়াশরুমটাতে যেতে আসা যাওয়ার সময় দোয়া করে ঢুকবেন, আপনি এটা প্রতিদিন করবেন, এই জিনিসটা আপনার সফলতা আসবে, মানে ঠিক হয়ে যাবে। তখন এই জিনিসটা তারা করতে থাকে।
ওকে, তার মানে এখন তো মোটামুটি সেই সমস্যা থেকে তারা মানে বের হয়ে
আসছেন।
আচ্ছা, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং ওনাকে যদি কোনো কোয়েশ্চেন আপনারা করতে চান তাহলে অবশ্যই সেটা করতে পারেন, আমরা সেটা সরাসরি তার সাথে আলাপ করে ফেলতে পারি। আমরা ওনাকে এখানে নিয়ে এসেছেন ডিনার, এবং ডিনার এখন স্টুডিওতে রয়েছেন, সুতরাং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনে ফেলি ডিনারের কাছে। এবং এর মাঝখানে দেখতে পাচ্ছি আপনারা অনেক এসএমএস করেছেন, এসএমএস করেছেন আপনারা আগারগাঁও থেকে, আমাদের আগারগাঁও তালতলা থেকে আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি রাসেল পাটোয়ারি আমাদেরকে এসএমএস করেছেন, তিনি একটা এপিসোডও মিস করেন না, এবং তবে তিনি এই প্রথম এসএমএস পাঠান, এবং তার এসএমএসটা প্রথমে আমি পড়ে ফেললাম কারণ আমার হাতে চলে এসেছে। মুক্তা আমাদের এসএমএস করেছেন, লিখেছেন খুব ভালো লাগছে ভাইয়া, অনেক ভয় করছে আমাদেরকে। এছাড়াও সেলিম শেরপুর থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফ এম। আসমা আমাদেরকে শোনার সাগরপাড়া রাজশাহী থেকে এসএমএস করেছেন, এবং তার কাছে ঘটনাগুলো ভালো লাগছে। এম ডি সাইদুর রহমান মিরপুর এক থেকে এসএমএস করেছেন, ইউসুফ জামালপুর থেকে আমাদের এসএমএস করেছেন, অনেক মুন্সীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে আজহারুল আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, ঈশাখান থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন লিমন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ফয়সাল মাইমন সিং থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে আলমগীর মিরপুর ১৪ থেকে, জাহাঙ্গীর আলম আমাদের শেরপুর থেকে এসএমএস করেছেন, অনেক ভালো লাগছে তার কাছে। হাবিব খান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন স্বাধীন মিল্টন, এবং শশী খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, আছে তার কাছে অসম লাগছে। সুমন মাইমন সিং থেকে আমাদের এসএমএস করেছেন, নাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখেছেন। আলিশা আমাদের আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন, আচ্ছা তিনি বলছেন যে ঢাকা ধুলাইখাল থেকে তিনি এসএমএস করেছেন, এবং তিনি বলছেন স্টোরিটা ইমাজিন করতে অনেক ভালো লাগলো এবং অনেক চরম একটা স্টোরি তাই লিখেছেন। সানি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ইমন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন লিমন, তিশা, নাতাশা, হৃদয়, নিলয়, ময়মন সিং থেকে সবাই এসএমএস করেছেন, অনেক মুন্সীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন জিসান এবং অশ্রু হাজবেন্ড ওয়াইফ তারা শুনছেন, আমাদেরকে এসএমএস করেছেন সাহিল, এবং তিনি বলছেন তার স্টোরি ওয়াজ সো গুড। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন জুহি রহমান, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি মারুফ, এছাড়াও আমাদেরকে হাসান এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে অনেক মুন্সীগঞ্জ থেকে, আমাদেরকে এছাড়াও আমির শাহিন ভূঁইয়া এসএমএস করেছেন, মশিউরাম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন জ্যোতিষ সহ আরও অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের সাথে থাকুন। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে।
দ্যাটস রাইট দিনার, থ্যাঙ্কস একজন মানুষকে এখানে নিয়ে এসেছেন আপনি। আমরা সবসময় বলে থাকি যে আপনাদের পরিচিত যদি এরকম কোনো মানুষ থাকেন যাদের এই সমস্ত বিষয়ে অনেক জানাশোনা, তাদেরকে অবশ্যই আপনারা স্টুডিও পর্যন্ত নিয়ে আসার দায়িত্বটা একটু ক্লিয়ার থাকবেন, যাতে আমরা ভূতাত্মকে আরও জমজমাট করতে পারি, অনেক দূর আমরা যেতে পারি আপনাদের সাথে নিয়ে। ওকে দিনার, আমরা ঘটনা শুনি।
তো আসলে আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে আমার এক ছোট ভাই, তার নাম হচ্ছে হাফেজ ওলিউল্লাহ। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রহিম, উনি আমাদের
ইনফ্যাক্ট হাফেজ ওলিউল্লাহ আজকে এখানে আছেন।
জি রাস ভাই, আমরা ঘটনা শুনি। তো ঘটনাটি যার সাথে ঘটছে তার নাম হচ্ছে রহিম, উনি পেশায় একজন রিক্সা চালক, উনি আমাদের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি চড়ে রিক্সা চালান। তো ঘটনাটি ঘটে হচ্ছে উনি তখন যখন ঘটে তখন তিনি গাজীপুর জেলার কোনো একটি জায়গায় রিক্সা চালাতেন। তো উনি প্রতিদিনকার মতো রিক্সা চালাতেন, তো একদিন মাগরিবের একটু পরে তো উনি একটু অসুস্থ বোধ করতেছিলেন, তো উনি ভাবলেন যে রিক্সাটা গ্যারেজে জমা দিয়ে উনি বাসা চলে যাবেন। তো এর মাঝখানে যে ওনার একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওনার রিক্সার চেইনটা বারবার পড়ে যাচ্ছিল যেখানটা থাকার কথা, এবং এই জন্য উনি কোনো কাজ করতে পারতেছিলেন না। তো উনি ভাবলেন যে একটু রিক্সার এই সমস্যা হইতেছে, তো একটু আমি আর্লি আর্লি সেটা জমা দিয়ে গ্যারেজে জমা দিয়ে বাসা চলে যাই। তো উনি যে পথ দিয়ে আসতেছেন রিক্সাটা টেনে নিয়ে আসতেছিলেন, তো সেই পথ আসার সময় তার সাথে একটা লোকের দেখা হয়। তো লোকটার হাতে একটা ব্যাগ ছিল, তো লোকটা তাকে বলতেছিল যে তুমি আমাকে অমুক একটা জায়গায় নামিয়ে দিয়ে আসো। তো উনি প্রথমে শোনার পর বলেন যে না, এটা তো আমার, আমি ওই দিক থেকে আসছি, অনেকটা দূর হয়ে যায়, আমি এখন রিক্সা জমাতে বাসায় চলে যাব। তখন সেই লোকটা তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে এবং বলতে থাকে যে খুবই ইমার্জেন্সি, আমাকে নিয়ে চলেন, আপনি শুধু যাবেন আর আসবেন, আর আপনার আপনার ভাড়া আপনি যত চাবেন আমি আপনাকে ততই দিব, আপনাকে আমি বকশিস দিয়ে খুশি করে দিব। তো তারপর উনি রহিম ভাই ভাবলেন যে যদি যাই একটু পয়সা পাওয়া যাবে, কিন্তু উনি তাকে বললেন যে আমার তো একটু রিক্সা কাজ করাতে হবে, যে সেটা হচ্ছে যে আমার রিক্সা চেন পড়ে যাইতেছে বারবার। তো উনি বলতেছিলেন, যিনি প্যাসেঞ্জার উনি বলতেছিলেন যে খুবই মানে কনফিডেন্স একটা বয়সে, যে আপনি চলেন আল্লাহর রহমতে পড়বে না রিক্সার চেন, যদি পড়ে আপনার সামনে কথা থেকে ঠিক করে নিন। তো উনি ওনার ওই প্যাসেঞ্জারকে উঠায় রিক্সায়, তো উনি রওনা হন। তো পথটা বেশ ঘন্টা দেড়েকের মতো লাগবে তার যেতে, উনি যেটা বললেন। উনি সেখানে সেখানকার উদ্দেশ্যে রওনা দেন। তো 10-15 মিনিট উনি রিক্সা চালানোর পর উনি লক্ষ্য করলেন যে ঠিকই ওনার রিক্সার চেনটা পড়তেছিল না, এখন আর তো চেনটা বেসিক্যালি লুজ হয়ে গেছিল, তো এর আগে পড়তেছিল বাট এখন পড়তেছে না। আর তাছাড়া হচ্ছে রাস্তাটাও তেমন একটা ভালো ছিল না, সেখানে রিক্সার চেনটা পড়ে যাওয়ারই কথা। তো উনি আর এটাকে মানে নর্মালি নিলেন। তো উনি যাচ্ছিলেন প্রায় মানে মেন রাস্তা থেকে উনি জাস্ট গ্রামের রাস্তার মধ্যে চলে আসেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে দুজন লোক রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে বললো যে এই খালি যাবা নাকি। তো উনি জাস্ট প্রথমবার এটাকে ইগনোর করে যায়। তো উনি ভাবলেন যে হয়তো তারা খেয়াল করেনি যে তার রিক্সা একজন প্যাসেঞ্জার বসা। তো উনি কিছু দূর যাওয়ার পর ঠিক আবারও একটা পুরুষ একজন মহিলা সম্পর্কে তারা কোথাও যাবেন, তো তারাও তাকে বললো যে এই খালি যাবা নাকি। তো এটা যখন উনি শুনে সেকেন্ড টাইম উনি শোনার পর উনি খুব মানে ভয় পেয়ে যান যে আসলে কি কেউ কি দেখতেছে না যে ওনার রিক্সার পিছনে যে প্যাসেঞ্জার। তো উনি একটু শিওর হওয়ার জন্য উনি পিছনটায় তাকান যে আসলে কি ওনার প্যাসেঞ্জারটা কি রিক্সা আছে নাকি নেমে গেছেন। তো সেকেন্ড উনি যখন পরে তাকালেন তো উনি দেখলেন যে না, উনি যে প্যাসেঞ্জারকে রিক্সা উঠাইছেন উনি সেখানেই বসা। তো এরকম বেশ কিছু দূর যাওয়ার পর উনি যখন তার গন্তব্যে পৌঁছে গেলেন, তো কিছু দূর যাওয়ার আগেই তার রিক্সার যে প্যাসেঞ্জার ছিলেন তিনি বলতেছেন যে তুমি রিক্সাটা এখানে রাখো, তুমি এক কাজ করো, ওই সামনে উনি একটা বাসা দেখিয়ে দিলেন রিক্সাওয়ালাকে এবং বলতেছিলেন যে তুমি ওই বাসাটা গিয়ে বলবা যে আমাকে খলিল ভাই পাঠাইছেন, আর এই 10,000 টাকা তুমি আমার স্ত্রীকে দিয়ে আসবা, আর এই সঙ্গে তোমাকে আমি 500 টাকা দিলাম, সাথে আরও 50 টাকা দেয়, উনি টোটাল তাকে 550 টাকা দেয় বকশিস, আর বলে যে 10,000 টাকা আমার স্ত্রীকে দিয়ে আসবা। তো রহিম যিনি ছিলেন রিক্সাওয়ালা যিনি ছিলেন, তো উনি ওনাকে রিক্সা রেখে সেখান থেকে নেমে যান। তো উনি টাকা নিয়ে হাঁটা দেন সে বাসার থেকে। তো উনি বাসায় ঢুকতেই দেখলেন যে 4-5 জন পুরুষ আর কিছু মহিলা সেখানে সে বাসার উঠানে দাঁড়ানো। তো উনি গিয়ে জিজ্ঞেস করতে লাগলেন যে এখানে এই খলিল ভাইয়ের স্ত্রীকে, এরকম খলিল ভাইয়ের স্ত্রীকে? তো তখন খলিল ভাইয়ের যে বড় ভাই ছিলেন উনি বলতেছেন যে কেন কি সমস্যা। তখন উনি বলতেছে যে এরকম খলিল ভাই আমাকে 10,000 টাকা দিয়ে পাঠাইছেন ওনার স্ত্রীকে দেওয়ার জন্য। তখন খলিল ভাই যে বড় ভাই ছিল উনি খুব অবাক হয়ে তার দিকে তাকা যে কি বলতেছে এইসব। তখন সে রিক্সাওয়ালা বলে যে উনি আমার ওনাকে আমি রিক্সা করে নিয়ে আসছি, উনি বাইরেই রিক্সায় বসে আছেন এবং উনি 10,000 টাকা দিয়ে বলছেন যে ওনার স্ত্রীকে দিতে। তখন উনি আর ওনার আশেপাশে আরো কয়েকজন লোক তাকে বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি। তখন উনি জিজ্ঞেস করে যে কেন, তখন ওনাকে ওরা মানে সেখান থেকে নিয়ে গিয়ে উঠানের পাশে নিয়ে দেখায় যে আপনাকে খলিল ভাই কিভাবে টাকা দিবে, কারণ খলিল ভাই তো আজকে সকালে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা শোনার পর সে যখন সেই লাশের সামনে যায়, তো সে যখন লাশটা দেখলো তো সে লাশ দেখে মানে সেখানে সেন্সলেস হয়ে যায়, এবং তার যখন সেন্স ফিরে তখন সে দেখে যে পুরো বাসা ভর্তি মানুষজন এবং সবাই তাকে মানে কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করতে থাকে যে আসলে কি ঘটনা হয়েছে। তখন সে সবাইকে বলে যে এরকম আমি ওনাকে রিক্সায় করে নিয়ে আসি রিক্সা জমা দিতে যাওয়ার সময়, তো আসার পর উনি আমাকে বলে যে এই 10,000 টাকা আমার স্ত্রীকে দিয়ে দিবা আর এই 550 টাকা তোমার বকশিস। তো উনি যখন লাশের চেহারাটা দেখে উনি সেন্স ফিরে পর বলেন যে লাশের চেহারাটা যেরকম ছিল ওনার প্যাসেঞ্জার চেহারা ঠিক হুবু ওই রকমই ছিল, এবং পরে আসলে উনি ওনাকে যে 550 টাকা বকশিস দেওয়া হয় উনি সেটা পর্যন্ত সেই খলিল সাহেবের স্ত্রীকে দিয়ে আসেন, এবং এই ঘটনাটা প্রায় ওই জায়গায় সবাই জানে। এবং এরপর উনি যা করেন সেটা হচ্ছে যে উনি গাজীপুর থেকে আমাদের কামরাঙ্গীরচরে চলে আসেন এবং উনি এখনও রিক্সাই চালান, কিন্তু আর ওইদিকে আর ওনার আর যাওয়া হয়নি। তো এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও একটা ছোট্ট বিরতিতে আছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। এখনই আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
Thank you.
সবসময় রেডিও খুশি আর চলছে ভূত এফএম। আমি রাত্রেবাতির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি যে আরো একটা ঘটনা পড়েছিলাম, জানি না যে ঘটনাটা আগে কখনো পড়েছি কিনা, কারণ অনেকগুলো ঘটনা জমে গেছে, একটা একটা করে ঘটনাগুলো শেষ করতে চাই এবং এই ঘটনাটা এই জন্যই পড়তে হচ্ছে। আর যদি পড়েও থাকি তাহলে আমাকে মাফ করবেন, বাট এই ঘটনাটা অনেক অন্যরকম এবং এটাও হচ্ছে দেশের বাইরে থেকে। তো যারা দেশের বাইরে থেকে কষ্ট করে আমাদেরকে শোনেন এবং এত ব্যস্ততার মাঝে, দেশের বাইরে প্রত্যেকটা মানুষকে প্রচুর ব্যস্ত থাকতে আমরা জানি, তারপরেও শোনেন এবং এত কষ্ট করে ঘটনা অনেকে আবার বাংলায় লিখে পাঠান, আমার খুব ভালো লাগে। দেশের বাইরে থেকে আমরা দেখেছি খুব বাংলায় লিখছেন, আমার খুব ভালো লাগে। এবং সেরকম অনেকে আমরা ইমেইলই পাই, তো আপনাদের অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে, প্রবাস জীবনে এত ব্যস্ততার মাঝেও আপনারা লিখে পাঠান আমাদেরকে এবং সেই ঘটনাগুলো আমাদেরকে পড়ার সুযোগ দেন, সবাইকে জানানোর সুযোগ দেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমাদেরকে পাঠিয়েছেন এরকমই একজন, আরও একজন আমাদের লিসেনার একটা ঘটনা পাঠিয়েছেন এবং আমি সেই ঘটনাটা এখন পড়ে শোনাচ্ছি তার মতো করে। ডিয়ার রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো দলে। আমি আশরাফুল ইএই তে থাকি, একটা মল ম্যানেজমেন্ট অফিসে কাজ করি। আমি ভূত এফএমের একজন বড় ফ্যান বলবো না, এটা বলতে পারি যে একটা এপিসোডও আমি দুইবার শুনে থাকি, দুইবার করে শুনে থাকি, অর্থাৎ এপিসোড বিভিন্ন এপিসোড থেকে দুইবার করে শুনে থাকেন। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার সাথে ঘটে যাওয়া দুবছর আগের ঘটনা, বলি বলি করে বলা হয় না। আমি জানি আমার এই ঘটনাটা বিশ্বাসযোগ্য না, তবুও আমি এই ঘটনার একমাত্র সাক্ষী। আমি তখন একজন রাজনীতিবিদ হওয়ার কারণে মাঝে মাঝে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। এরকম একদিন দলীয় মিটিংয়ের মিটিংয়ে একটা জরুরি কাজে আমি ওই দিন 12টার গাড়িতে উত্তরবঙ্গ যাবার জন্য রওনা হতে হয় আমাকে। আমি সবসময় একটা মানে নির্দিষ্ট পরিবহনের নাম লিখেছি, আমি সেটা বললাম না, সেই পরিবহনটিতে যাতায়াত করতাম এবং ঢাকার বাইরে কোথাও গেলে। তো রাজশাহী যাবার আগে যমুনা সেতুর পাড়ে, জায়গাটার নাম বলতে চাচ্ছি না, একটা অনেক বড় ফাঁকা রোড আছে যার চারপাশে শুধু খালি জায়গা। ঠিক ওই সময়টায় কে যেন আমাকে কল দিয়ে বলল, ভাই সামনে দলীয় ঝামেলা হতে পারে, ভালো হয় যে কোনো এক জায়গায় নেমে পড়ে সকালে ঢাকা ব্যাক করেন। তো আমি আর বেশি কিছু ভাবলাম না, হয়তো দয়া কোনো ছোট ভাই হতে পারে, তা না হলে আমি এসেছি এটা জানলো কেমন করে। তো আমি আর ড্রাইভারকে কিছু বললাম না, শুধু বললাম যে মামা আমাকে দলের কোনো একটা ছোট ভাই, আচ্ছা আমাকে সামনে একটা জায়গায় নামিয়ে দাও। আর আমি একজন রাজনীতিবিদ হওয়ার কারণে তারা অনেকেই আমাকে চিনত, তাই কোনো অজুহাত না দেখিয়ে বলল যে সামনে একটা, মামার সামনে একটু আলো দেখা যায় ওই জায়গাটা নামিয়ে দিই। আমি বললাম আপনি, আমি আমাদের ও আচ্ছা, আর আমাদের তো জিন ভূতের কথা ভাবার সময় নেই, ভাবলাম যান বাঁচানো ফরজ। তো আশেপাশে কিছু দেখতে পেলাম না, শুধু একটাই বাড়ি ছাড়া। আমি একজন চেইন স্মোকার, তাই সব সময় স্মোক করতে হয় আমাকে। তো একটা সিগারেট জ্বালিয়ে ওই সিগারেটটার দিকে, ওই বাড়িটার দিকে হাঁটা শুরু করলাম এবং ওই বাড়িটার সামনে যেতে একজন মহিলা আমাকে এসে বললেন যে আপনি ঢাকা থেকে এসেছেন নাকি। আমি খুব সন্দেহ হলো যে ওই মহিলার কথা শুনে, যে এত রাতে এখানে সে কি করছে এই মহিলা। ভাবলাম যে যা কিছু আছে সব কিছু কি হারাবো নাকি। যাই হোক, এসে যখন পড়েছি তখন দেখা যাক কি করা যায়। তা আমি বেশি কথা না বলে বাড়িয়ে বললাম যে আমি বললাম যে জি হ্যাঁ, কারণ এই রাতের বেলায় একটু ম্যানেজ করে নিতে হবে, নইলে বিপদ। তো ওই মহিলা তার দুই ছেলে এবং এক মেয়েকে ডাকলো এবং বলল যে বাসায় মেহমান এসেছে মামা, তোদের মামা। আমি তো ভাবলাম যে গ্রামের মানুষ তাই এই রকম মানে এত সহজে আপন করে নিয়েছে, ইটস ওকে। তারপর ছেলে তার বড় ছেলেটা, তার বয়স হবে 14 কি 15 এবং ছোট ছেলে তার বয়স হবে 10 কি 12, মেয়েটার বয়স 6 কি 7। বলে রাখা ভালো যে আমি যখন বাস থেকে নামছিলাম তখন রাত 3:30 কি 4:45 হবে। তারা আমাকে যথেষ্ট সমাদর করতে লাগলো, যেমন মনে হলো যে আমি ওদের আসল মামা। তারা আমার জন্য মুরগি জবাই করলো। কিন্তু অবাক করা বিষয় লাগলো যে আমার আমার কাছে যেটা সেটা হচ্ছে সবকিছুই রেডি করা হচ্ছিল, মনে হচ্ছে যেন আমারই অপেক্ষা ছিল সবকিছু। সবকিছু মিলিয়ে যেন 20 মিনিটের মাঝে খাবার দাবার সবকিছু রেডি। এবার খাবার খেলাম শুধু আমি একাই। তারা খেলো না, বললো যে রাতে তারা খেয়েছে। আর খাবারগুলো এত সুস্বাদু ছিল যে সাধারণত এরকম খাবার পাওয়া যায় না। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি কিছু বলতে পারলাম না তাদের এত আবেগ দেখে। বাট আসল ঘটনা যখন ঘটলো ভাবলাম ভোর তো হয়েই আসলো, এবার ঢাকা ব্যাক করা যাক। তো তাদের কাছ থেকে বিদায় নিলাম এবং তারা আমাকে আবার আসার নিমন্ত্রণ করলো। মনে মনে ভাবলাম যাক বাঁচে গেল, সব ঠিকঠাক আছে। আমি যে কোনো যানবাহনের আশায় ছিলাম এবং তো কোনো কিছু না দেখতে পেয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে গাড়ির কি ব্যবস্থা। তিনি বললো যে এখান থেকে ভটভটি ছাড়া কোনো লোকাল কোনো কিছু পাওয়া যায় না এবং এই জায়গাটা কোনো কিছু পাওয়া যায় না। তো আবার ভটভটি ছিল মেশিন চালিত এক ধরনের গাড়ি এবং সেই ভটভটির জন্য অপেক্ষা। অনেকক্ষণ পরে একটা বুড়ো যে লোক, সে হচ্ছে ভটভটি নিয়ে আসলো এবং বললো যে এইখানে কি, এখানে আমি কি করি, এটা তিনি জিজ্ঞেস করলেন এবং রীতিমতো প্রশ্ন করার মতো করে তিনি জিজ্ঞেস করলেন খুব বিস্ময় নিয়ে। আমি ভাবলাম যে ঢাকা থেকে এসেছি তো মনে হয় এই জন্য একটু অবাক হচ্ছে, বাট ব্যাপারটা তা না। সে আমাকে আবার যখন বলল যে এই কালী মন্দির, এই কালী মন্দিরে এত রাত্রে আপনি করেনটা কি, আমি একটু হেসে বললাম যে মানে এটা মন্দির না, এটা মন্দির না, এটা বাসা। সে বলে পিছনে তাকিয়ে দেখেন যে এটা মন্দির নাকি বাসা। তো আমি তাকিয়ে আমি দেখলাম এবং তাকালাম এবং দেখালে সত্যিই তাই। আমি তো সম্পূর্ণ অবাক, তাহলে ওই মহিলাটা গেল কোথায় এবং বাচ্চা সহ যে মহিলাটি ছিল, আর এইখানে তো কোনো আলো কোনো আলোই নেই। তো আমি এতক্ষণ কাদের সাথে ছিলাম, কি খেলাম, আমার ব্যাপারটা মোটেও ভালো লাগছিল না। আর আমি ভাবছিলাম যে ভোর বুঝি হয়ে আসলো। ঠিক তখন আমি ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 3:30। আমার যে মোবাইল যে ফোনটা আসছিল আমি চেক করি ওই সময় এবং আমি আমার কল লগে যে সে দেখি যে সেখানে কোনো রেকর্ডই নাই। তখন আমি এইগুলো ভাবতে ভাবতে ঠিক সামনে যখন তাকাই তখন দেখি কোনো ভটভটি বা কোনো মানুষ সে মানে সেরকম কোনো কিছুই নাই। আমি বুঝে ওঠার আগেই আমার বডিটা যেন মানে ফ্রিজ হয়ে গেল আর আমি আমার চোখ বন্ধ করে সুরা পড়তে থাকলাম। তখন আমার মনে হচ্ছিল যেন আমি ওই মহিলা আমার পাশে দাঁড়িয়ে তার বাচ্চাদের সাথে কি যেন বিড়বিড় করে বলছে। আমি ভাবলাম এইবার আমাকে দৌড় দিতে হবে, নইলে আমি শেষ। যেই চোখটা খুললাম তখন দেখি আমি হসপিটালে, আমার পাশে আমার সেই সব রাজনীতি যারা করে একসাথে তারা সেই সমস্ত বন্ধুরা। আমি জানতে চাইলে তারা আমাকে বললো যে তারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়েছে এবং ওই মন্দিরের সামনে হাত পা দেখে ফেলে রেখে যায়। বাট আমি এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করতে পারিনি, কারণ কেউ কাউকে বললে হয়তো বা ক্যারিয়ারের প্রবলেম হতে পারে। আর আমি আগেই তো বলেছি যে এটা বিশ্বাস করার মতো না। এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। যাই হোক, এই ছিল ঘটনা এবং তিনি পাঠিয়েছেন দুবাই UAE থেকে এই ঘটনাটি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমরা কিছু SMS পড়বো এবং SMS পড়ে আবারও ঘটনা যাবো। এনাম আমাদেরকে SMS করেছেন বংশাল থেকে এবং আমাদেরকে জসিম গাজীপুর থেকে SMS করেছেন, নাসির হামিম আলমগীর মিরপুর চৌধুরী থেকে আমাদের SMS করেছেন, উই লাভ ভূতেশন হাসান আলী খান আমাদের SMS করেছেন, SMS করেছেন রাব্বানি জুয়াইন মার্কেট থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন মিষ্টি শাহবাগ থেকে SMS পাঠিয়েছেন এবং তিনি বলছেন ভূত আসাম তার কাছে অনেক মানে ইন্টারেস্টিং লাগে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন রতন খুলনা তুপপাড়া থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিয়াম জাকির শুনি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও পন্নি চট্টগ্রাম থেকে, এছাড়াও সজীব কুমিল্লা থেকে আমাদের SMS করেছেন, মাহাথির আমাদের SMS করেছেন আমাদেরকে, মুফাজ্জল হোসাইন, মনির রঙ্গন আমাদের SMS করেছেন নিকুঞ্জ খিলখেট থেকে, আখির সাজিদ আমাদের SMS করেছেন, SMS করেছেন জাবেদ এবং আমাদেরকে। এছাড়াও SMS করেছেন জসিম আমাদেরকে, SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা মিল্টন এবং শশী খুলনা থেকে। আচ্ছা আমি SMSটা মনে হয় এর আগেও পেয়েছি, আমাকে আশিস উত্তর আচ্ছা চট্টগ্রাম থেকে SMS করেছেন, ইমু রাখি আমাদের SMS করেছেন কামরামজির চর থেকে, ফকিরুল ইসলাম আমাদের SMS করেছেন, এ কে অনিক আমাদের SMS করেছেন, SMS করেছেন তানভীর, স্বপ্ন আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে, আমির শাহিন ভূঁইয়া আমাদের SMS করেছেন, SI সোহেল চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম ময়মনসিংহ থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করছেন মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে, এছাড়াও আমাদের এস এম এস করছেন ইমু পাখি কামরাঙ্গীর চর থেকে, আরো অনেকে এস এম এস করছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন FFM স্পেস, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhwtfm@radioifoarti.fm, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমাদেরকে আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে অবশ্যই আমাদেরকে সেই ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি এখানে এসে ঘটনাটা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাবো। আর যারা আমাদের সাথে ফেসবুকে বিভিন্ন পোস্ট পাঠাতে চান আমাদের পেজে, তাদেরকে আমি ফেসবুকে অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। ঘড়িতে সময় রাত 1টা, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং প্রচুর প্রশংসা পাচ্ছি ঘটনার এবং মিউজিকের। তো যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের ঘটনাগুলো জনপ্রিয় হয়ে উঠছে, এটা যেমন আপনাদের ভালো লাগার কারণ আমাদেরও আরও বেশি ভালো লাগার কারণ। দেখা যাক আপনাদের সাথে আমরা যেতে চাই আরও অনেক বহুদূর। আপনাদের সহযোগিতা সবসময় চাই, অতীতে ছিল এবং এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আশা করা যায়। যাই হোক, আমি আপনাকে একটু বলি ভাই, আপনার নামটা বলে আপনার কথাটা বলেন যে আমাদের এখানে দেখা যায় যেহেতু টিভির মতো বারবার নাম বলতে হয়।
হ্যালো ডিয়ার লিসনার্স, আমি হাসান মোর্শেদ মিরপুর শেরপাড় থেকে। তো অ্যাট ফার্স্ট রাসেল ভাইকে থ্যাংক জানাচ্ছি যে সেকেন্ড টাইম আমাকে স্কোপ করে দেওয়ার জন্য। আমি আমার এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের একটা রহস্যজনক ঘটনা।
আমি একটু বলে দিই যে হাসান ভাই হচ্ছে যিনি প্রথমে আমাদের সাথে প্রথম স্টোরিটা শেয়ার করেছেন, এটা তার দ্বিতীয় ঘটনা। ওকে,
তো এই ঘটনাটা হচ্ছে 1984 এর ঘটনা। তখন আমি ক্লাস 4 এ পড়ি, আমরা তখন থাকতাম শেয়ারপাড়া, এবং এখনও থাকি, বাট ওই বাড়িতে থাকি না। তো আমাদের শেয়ারপাড়াটা তখন খুব বেশি একটা ঘন বসতি ছিল না, বাড়িঘর খুব কম ছিল। তো আমাদের যে বাড়িটা ছিল যেখানে, তো বাড়িটা ছিল একতলা। তো ওই বাড়ির উত্তর দিকে আর একটা বাড়ি ছিল একতলা, তো এর পিছন দিকটা একদম খালি ছিল। এটাকে বলা যেতে পারে চক, যেটাকে বেসিক্যালি বলা হয় চক, বা ওদিকে একটু দূরে কিছু লোকজন ধানে চাষ টাস করতো একদম। এটা হচ্ছে এয়ারপোর্টের পিছন দিকে সাইডটা।
আচ্ছা, পুরনো এয়ারপোর্ট।
হ্যাঁ রাইট, পুরনো এয়ারপোর্টের পিছন দিকে সাইডটা। তো আমি ছোটবেলাতে খুব দুষ্ট ছিলাম, মানে দুপুরবেলা আমাকে কখনো আমার আব্বু আম্মু ঘুমাতে নিতে পারতো না। দুপুর হলেই আমি আসলে ঘরের মধ্যে এটা এটা করতাম, এই সেই করতাম। বাট একদিন খুব তখন খুব গরম ছিল, খুব গরম দিন, আমার আব্বু আম্মু ঘুমিয়ে পড়েছে। তো দুপুরবেলা আমি ছাদে চলে যাই, এবং আমাদের যে ছাদটা তার উত্তর দিকে ছিল একটা ডালিম গাছ। তো আমাদের ছাদটা ছিল, আমাদের বাড়িটা ছিল একতলা। তো এই বাড়িটা ছাদের চারদিকটা ছিল একটা রেলিং ছিল, এটা আপনার পাইপ দিয়ে করা রেলিংটা, পুরোনো বাড়ি তো সেই জন্য। তো আমাদের রেলিং দিয়ে আবার সানসেটেও নামা যায়। তো আমি তখন ছাদে গিয়ে রেলিং এর উপরে উঠে সানসেটে নেমেছি। নামার আমার একটা টার্গেট ছিল যে ওই আমাদের সানসেট সাথে লাগানো একটা ডালিম গাছ ছিল, এবং সেই গাছে অনেক ডালিম টালিম হতো এবং ডালিমগুলো খুব ভালো ছিল। তো আমি দুপুরবেলা মেবি তখন টাইম 2:30 বাজে, তো আমি করলাম কি ওই সানসেটে নেমে তো ডালিম গাছে উঠে পড়লাম। উঠার পর আমি দেখলাম যে একটা ডালিম দেখা যাচ্ছে, খুব বড় পাতা, আমি টার্গেট করলাম ওইটাকে পারবো। কিন্তু যখন আমি একটু উপরে উঠে গিয়েছি তখন দেখলাম যে খুব ছোট একটা সাদা কাপড় ওই ডালিমটা একটু উপরে ছিল, একটু উপরে ছিল। তো আমি আস্তে আস্তে উপরে উঠে যখন ডালিমটা ধরতে যাব, ওই সাদা কাপড়টা ঠিক ওই ডালিমটার কাছে এসে ডালিমটাকে পিটিয়ে ধরলো। তো আমি করলাম কি সাথে সাথে ডালিমটার মধ্যে হাত দিলাম, কাপড়টা সহ হাত দেওয়ার পর আমার সমস্ত মানে কি বলবো এটাকে, মানে আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, এবং আমার এরপরে কোনো সেন্স নাই। তো এর 3-4 ঘন্টা পর আমি আমার আবিষ্কার করলাম যে আমি আমাদের বাড়ির বিছানার মধ্যে শুয়ে আছি। আমি মানে দেখলাম যে আমার আম্মু এবং আমাদের এখানকার যারা দুই একজন লোক ছিল উপরে আপনার পাশের ফ্ল্যাটে, তারাও আসে আসে বলে যে, আমি বললাম যে আম্মু আমি এখানে কেন, তো বললো যে তুমি ছাদের মধ্যে সেন্সলেস হয়ে পড়েছিলাম। তখন আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি আমাকে বললাম, আম্মু আমি তো ডালিম পাড়তে গিয়েছি, আমি তো স্বাদের মধ্যে তো পড়ে থাকার তো এখানে কোনো কথা আসছে না। তো আমার কাছে সবচেয়ে বেশি ঘটনাটা রহস্যজনক মনে হয়েছে এই কারণে যে আমি যখন ডালিম পাড়তে গিয়েছি, আমি যদি ওখান থেকে পড়ে যাই তাহলে আমি সাথে সাথে নিচে পড়ে যাওয়ার কথা, রাসেল ভাই ওখানে নিচে পড়ে যাওয়ার কথা। এবং নিচের আমাদের বাড়ির চারদিকটা একটা ওয়াল ছিল এবং ডালিম গাছটা ওয়ালের ভিতরের দিকে ছিল, এবং আমি যদি ডালিম গাছ থেকে নিচে পড়ে যাই, এবং নিচে কিন্তু একটা ড্রেনের মতো ছিল এবং ড্রেনের পাশ দিয়ে একটু জঙ্গল টাঙ্গল ছিল, তখন কিন্তু আমরা এর আগে বেশ কয়েকবার ওখানে অনেক সাপ টাপ মেরেছি। তো আমার ওখানে পড়ে যাওয়ার কথা, ওখানে যদি পড়ে যায় তাহলে আমার মাথাটা তো ফেটে যাবে, কাঁচ ভাঙাটা আমার চুলে ঢুকে যাবে। এবং তা না হয়ে আমি কিভাবে মানে ছাদের মধ্যে সেন্সলেস হয়ে পড়েছিলাম, এর রহস্যটা আমি আসলে এখনো বুঝতে পারিনি। এটা আমার লাইফের এখনো আমি মাঝে মধ্যে যখন একা থাকি বা অনেকের সাথে আমি ব্যাপারটা শেয়ার করেছি, তো আমি আসলে এই রহস্যটা এখনো বের করতে পারিনি। এটা কি করে হলো? আমি তো ডালিম পাড়তে গেছি, আমার নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমি কি করে ছাদের মধ্যে সেন্সলেস হয়ে পড়েছিলাম এটা এখনো আমি বুঝতে পারছি না।
আপনি আপনি আরেকটা জিনিস আমাকে বাইরে বলছিলেন যে আপনার কিছু হবি আছে, যেমন মাছ ধরা, যেমন হচ্ছে এই সমস্ত ব্যাপার নিয়ে ইয়ে করা। আপনি ঈশ্বরদিত একটা ঘটনা বলছিলেন বলে না, ঈশ্বরদিত কথা জানো?
হ্যাঁ, ঈশ্বরদিত
ঈশ্বরদিত কি হচ্ছে, মানে কি হয়েছিল জিনিসটা?
একবার হয়েছিল কি, ঈশ্বরদিতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তো ওটা হচ্ছে আমার মাদার ইন ল এরিয়া। তো ওখানে আমি ঘুরতে যাওয়ার পর আমার আবার হচ্ছে কি, আমি একটু সন্ধ্যার পরে ওখানে কিন্তু ঈশ্বরদিতে খুব একটা রিক্সা টিক্সা চলে না, ওখানে ভ্যান, সবগুলো ভ্যান। তো আমি ওখানকার কিছু ছেলেকে জোগাড় করলাম, যারা হচ্ছে ওই আমার ব্রাদার ইন ল পরিচিত, ওদেরকে নিয়ে আমি ভাবলাম যে একটু ভিতরে দিকে ঘুরবো। তো ওখানে একটা ভ্যান চালক পেলাম, তো তাকে বললাম যে ভিতরে যাব, আমরা অনেক ভিতরে যাব, যত দূর যাওয়া যায়, তোমাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার যা ভাড়া তার ডাবল ডাবল ভাড়া আমি দিব। তো ভ্যান চালকটা বলে হ্যাঁ যাব। তো আমরা বললাম যে আমরা ভিতরে গিয়ে তোমাকে বাস ছেড়ে দিব, কিন্তু ভ্যান চালক বলে না তাহলে আমি যাবো না। আমি বললাম কেন তুমি যাবো না, তোমাকে তো ভাড়া তো বাড়িয়ে দিচ্ছি। না, ভ্যান চালক বলছে না আমি যাবো না এই কারণে যে আমি একা আসতে পারবো না। আমি তো তাহলে তোমার সমস্যা কোথায়? সে কোনো কথাই বলছে না যে আমার সমস্যা কোথায়, আমি যাবো না, আমি যেতে পারি যদি আপনার ওখানে থাকেন, আমি ওখানে স্টে করবো, তারপর আপনাদের সাথে আমি চলে আসবো, আমার ভাড়া ডাবল দিতে হবে না, বাট আমি চলে আসবো। তো যাই হোক আমরা অ্যাগ্রি করলাম। তো যেতে যেতে আমরা ওই একদম অনেক ভিতরে চলে গিয়েছি, অনেক ভিতরে প্রায় এক ঘন্টার মতো লোকটা ভ্যান চলে ভিতরে নিয়ে গিয়েছে আমাদের। তো আমরা ওখানে একটা দোকানে গিয়ে বসলাম, ছোট্ট দোকান, ওখানে চাটা বিক্রি করে বিস্কুট। তো আমরা ওখানে বসে চাটা খেলাম, বিস্কুট টিস্কুট খেলাম। যেতে যেতে ওই ভ্যান চালকের সাথে আমি খুব ভাবে একটু গল্প করলাম, কি ভাই তোমার সমস্যা কোথায়, তুমি একা যেতে চাও না, তোমার কারণটা কি? তখন সে প্রথম প্রথম মানে কিছু বলতে চাচ্ছে না। তো তাকে খুব রিকোয়েস্ট করতে সে বললো যে ভাই আমি আগে একটা জায়গার নাম হলো চলনবিল, সে ওখানে মাছটা ধরতো, সে বেসিক্যালি জেলে। তো সে যেটা বললো যে সে যখন মাছ ধরতেও মানে একদিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টির সময় সে মাছ ধরতে যায় এবং সেই সময় বলে ভালো মাছ পাওয়া যায়, সে যেটা আমাকে বললো। সে মাছ ধরতে গিয়েছে, যাওয়ার পর সে দেখে কি ওখানে খুব বেশি একটা লোক নাই মাছ ধরার জন্য, তো তার সাথে আর একটা লোক ছিল। তো সে যখন মাছ ধরছে প্রচুর পরিমাণ সে মাছ পেয়েছে, তার পাতিল পাতিল একদম ভরে গিয়েছে। তো হঠাৎ সে লক্ষ্য করলো কি পানির ভিতর থেকে দুটা মানে মানুষের মতো উঠে আসছে, কালো রঙের, শরীরে বলতে মানুষের মাছের উপরে যে একটা এটাকে কি বলে
আশ,
হ্যাঁ ওগুলো শরীরের মধ্যে আসে
আসতে যেটা
রাইট রাইট, এবং তার হাতগুলো হচ্ছে মাছের কাটার মতো লম্বা লম্বা হাতগুলো, মাছের যে লেজ বা ই থাকে যেটাকে বলে পাখা নাকি বলে, ওগুলোর মতো তার হাতগুলো, সে দুইটা আসে, সে হারিকেনের আলোতেই স্পষ্ট দেখতে পাচ্ছে দুইটা এসে, কোনো তারা সাউন্ড নেই, তারা শুধু ওই পাতিলের দিকে হাত দিচ্ছে ও দুইটা। তখন ওই লোকটা তো মানে বুঝতে পারলো, বলে যে আমি তখন লোকটা বললো যে আমি আসলে এটা বুঝতে পারলাম যে এটা কি হতে পারে। তা আমি করলাম কি বইটাটা দিয়ে ওর ঠিক মাথার মধ্যে একটা বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার সাথে সাথে একটা ডুবে গেল, ডুবে যাওয়ার সাথে সাথে আরেকটা করলো কি ওই পাতিলটাকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে যেটাকে আমি মাথার মধ্যে বাড়ি দিয়েছিলাম সেটা আমার পিছন দিকে উঠে আমার ঠিক পিছন দিকে একটা আঁচড় দিয়ে গেল, আঁচড় দিয়ে গেল, আমি এবং আমার সাথে যে লোকটা ছিল তাকে পানিতে ফেলে দিয়েছে এবং আমাদের নৌকা উল্টে যাওয়ার মতো অবস্থা, তারা মাছের পাতিলটা সব মাছ নিয়ে গিয়েছে, বাট এরপর আমাদের আর কোনো ক্ষতি করেনি। এই ভয়টা পাওয়ার পরে আমি আর কখনো ওই লোকটা বলো যে আমি আর কখনো ওই মাছ ধরতে যাইনি এবং আমি মাছ ধরে ছেড়ে দিয়েছি, আমি আমার লাইফে যে ভয়টা পেয়েছি এটা আসলে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমাকে মাছ ধরতে নিষেধ করেছে, সেদিন আমাকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ও লোকটা বললো এরপর আমি ওখানে যাই না, আমি এখানে এসে এখন ইভেন্ট চালাই, এভাবেই আমি চলছি।
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরো একটা ছোট বিরতিতে যেতে হবে এবং বিরতির সাথে সাথে আমরা একটা ঘটনাও শুনবো, যে ঘটনাটি আমাদের আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার সম্ভবত ইউএসএ থেকে। আচ্ছা, তিনি হচ্ছেন শারমিন এবং শারমিন পাঠিয়েছেন আমাদেরকে ইউএসএ থেকে, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। এবং আমরা একটা ছোট বিরতিতে যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। এবং আমরা যাবার আগে আরো একবার জানাতে, আমাদের এসএমএস করতে হলে আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ থেকে যা টাইপ করুন 50FORTI 50 স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠাতে 940 নাম্বারে আমাদেরকে ইমেল করতে চাইলে bhutfm@bhutfm.fm এই অ্যাড্রেসে ইমেল করুন, আমাদেরকে ফেসবুকে কমিউনিকেট করতে চাইলে www.facebook.com/radiofoodti এইখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। আকাশ ছোট বিরতি যাচ্ছে, স্টে টিউন টু রেডিও ফুডটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডটি, ফিরে আসছি নতুন অতিথি নিয়ে।
This track was downloaded from fusionbd.com.
Boot FM. The night comes alive with grabbing form.
Hello, Assalamualaikum Asif bhai. I'm Sharmin Bolchi, New York City. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অ্যাকচুয়ালি 1956 এর দিকের ঘটনা। আমার দাদি তখন খুব ছোট ছিলেন, প্রায় 14-15 বছর বয়স। তো আমার দাদি আমাকে বললেন যে সে সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে উনি চাষত ভাই বোন সবার সাথে একসাথে খেলাধুলা করতেন, বড় হয়েছিলেন ওইভাবেই। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি ওনার চাষত ভাইকে নিয়ে। ওনার একজন চাচাতো ভাই ছিল যিনি কিনা নতুন বিয়ে করেন, এবং ওনার ওয়াইফ যে ছিলেন তাকে নিয়ে এই ঘটনাটা। তো আমার দাদি যেভাবে বলছিলেন আমি সেভাবে বললাম আপনাদেরকে। আমার দাদি তখন খুব ছোট, আর বয়স তার কি 14। তো ওই সময় ওনার চাচাতো ভাই যে বিয়ে করেন নতুন বউ, ওনার বউ বাসায় আসার এক দু মাস ঠিকই ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। তারপরে যেটা হয়, ওনার ওয়াইফ হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যান। ঘর দুপুর বেলায় রাতের বেলায় ওনাকে হঠাৎ হঠাৎ করে খুঁজে পাওয়া যেত না। তারপরে অনেক সময় দেখা যেত যে উনি অনেক দুপুর বেলায় 12-1 দিকে পুকুর পাড়ে গিয়ে কাঁচা মাছ নিয়ে গিয়ে খেতেন। তারপরে সন্ধ্যার সময় যেটা ঘটতো, যে বাসায় যেগুলো রান্না হতো, আমাদের বাসায় মনে করেন 20-25 জন লোকের খাওয়া দাওয়া রান্না করা হতো। তো অনেক সময় উনি একাই সবার খাবার খেয়ে ফেলতেন। তো এরকম করে প্রায় 15-20 পার হয়ে যায়। তো একদিন রাতে হঠাৎ করে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বাসার অনেকটা সামনে একটা শ্মশান ঘাট ছিল। সেই শ্মশান ঘাটের একটা বিশাল গাছ ছিল, সিংহ গাছ, ওখানে ওনাকে পাওয়া যায়। তো এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে গেল বাসার সবাই, যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তো ঘরে যে মুরব্বী ছিলেন আমার দাদি বড় চাচা, তো উনি বললেন যে ওনাকে কোনো হুজুর টুজুর দেখানো হোক। তো হুজুরের কাছে যখন নিয়ে গেল, হুজুর বললো যে আসলে এভাবে কাজ হবে না, আমার দ্বারা এটা সম্ভব না। ওনাকে একটা খুব বাজে জিন মানে বশ করার চেষ্টা করতেছে, হয়তো বা আরো কিছুদিন গেলে ওনাকে মেরে ফেলবে। তো যাই হোক, অনেক কিছুর পরেও যখন হুজুর পারলো না, তখন হুজুর বললেন যে দেখেন এইখানে একজন লোক থাকে, কবরস্থান আছে একটা কবরস্থানের নাম বললেন উনি, ঠিক আমার দাদি সেটা মনে নেই কোন কবরস্থানের নাম বলা হয়েছিল। তো কবরস্থানের নাম যখন বললেন যে উনি ওই লোকটা কবরস্থানে থাকেন, এবং সেখানে আপনাদের যেতে হবে রাত 2-3 দিকে, সে সময় উনি ওই জায়গায় থাকেন। তখন উনি আপনাদের সাথে কথা বলেন বা বললেন। তো ঠিক সেই মোতাবেক আমার দাদির বড় চাচা এবং আমার যে চাষ্ট ভাইয়ের ওয়াইফ অতিরিক সমস্যা ছিল, সেই চাষ্ট ভাই দুজন মিলে রাত 2-টার দিকে ওই লোকটার সাথে তারা দেখা করতে গেল সেই কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পরে যেটা হলো, যে ওনাকে সবাই দেখে মানে তারা দুজন দেখে খুব অবাক হলেন যে একটা লোক দেখতে খুব মানে ছোটখাটো একটা লোক কালো কি করতে পারবে, মানে এটা দেখে তাদের বিশ্বাস হচ্ছিল না। তো যাই হোক, ওই হুজুরের কথা মতো তারা সেই লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, সেই কিনা কিন্তু একটা নাম উনি বলেছিলেন, আমার দাদির সেটা মনে নেই। তো যাই হোক, লোকটা বললো যে হ্যাঁ আমি সেই লোক। তো সে বললো যে আপনাদের কি কাজ? তখন আমার দাদি, চাচা তো ভাই এবং সেই চাচা দুজন মিলে তাকে সমস্ত কিছু ডিটেলস বললেন। ডিটেলস বলার পরে উনি বললেন যে অ্যাকচুয়ালি আমার পক্ষে এটা সম্ভব না, আমি করবো না, আমার পক্ষে এটা করা সম্ভব না। তো যাই হোক, তারপরে আমার চাচাদেরকে উনি ফিরিয়ে দিলেন, আমার দাদি চাচাদেরকে, সরি, তাদের চাচাদেরকে যখন ফিরিয়ে দিলেন তখন তারা আবার সেই হুজুরের কাছে গেল যে উনি বললেন যে কাজটা উনি পারবেন না। তো এই করে করে আমার দাদু চাচারা আরো অনেকজনের কাছে গেল, সবাই একই কথা যে আমরা এটা পারবো না। তারপরে তারা আমার দাদির চাচা মানে আরো মুরব্বী যারা ছিলেন তারা মানে এক সময় আশাটা ছেড়েই দিলেন। তারপরে সেই হুজুর যাকে প্রথম দেখানো হয়েছিল তিনি আবার আসলেন বাসায় এবং বললেন যে কেউ যদি পারে সেটা হলে সেই কবরস্থানের লোকটাই পারবে, এছাড়া এটা আর কারোর পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমার দাদির চাচা এবং আমার দাদির আরেকজন চাচা দুজন মিলে সেদিন রাতে আবার ওই লোকটার সাথে দেখা করতে গেলেন। দেখা করতে যাওয়ার পরে লোকটা আবারও তাদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমার চাচা এবার বুঝতে পেরেছিলেন যে যদি কেউ কিছু করতে পারে তাহলে ওই লোকটাই করতে পারবে। তার জন্য সে কি করলো, তার পায়ে ধরে অনেকক্ষণ বসেছিল এবং তাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে প্লিজ আপনি এই মেয়েটার জান বাঁচান। তারপরে লোকটা বললো যে অনেক মানে কাকুতি মিনতি করার পরে যখন লোকটা রাজি হলো তখন উনি বললো যে এটা অনেক কঠিন কাজ, তোমাদের দ্বারা সম্ভব না। তখন সে বললো যে যেভাবেই হোক আমরা এই কাজটা করবো, কিন্তু বললো যে এটার জন্য তার হাজবেন্ডকে দরকার, মানে তার যে হাজবেন্ড আছে মেয়েটার সেই হাজবেন্ডকে তার দরকার। তখন আমার দাদি চাচা বললো যে ঠিক আছে আপনি বলেন কি করতে হবে আমরা তাকে নিয়ে আসবো। বললো যে তোমরা কালকে সন্ধ্যার সময় আমার এখানে চলে আসবো, কালকে যা করা করতে হবে, কারণ কালকে পূর্ণিমা রাত এবং যেটা করার সেই রাতেই করতে হবে। তো যাই হোক, আমার দাদির চাচারা সেদিনের মতো বাসায় চলে আসেন এবং তারপরের দিন সন্ধ্যায় তাদেরকে নিয়ে আমি আমার দাদির দুই চাচা এবং তার ছেলে তিনজন মিলে সেই কবরস্থানে আবার যান, যে ওই লোকটার সাথে তারা দেখা করেন। লোকটা আমার দাদির চাচাতো ভাইকে বলতেছিল যে আজকে রাত ঠিক 12টার পরে একটা বড় বড় কুকুরওয়ালা গাড়ি মানে ঘোড়ার গাড়ির মতো আসবে এবং এই রাস্তা দিয়ে যাবে। তোমাকে শুধু এইটুকুই করতে হবে যে ওই গাড়িটা যখন তোমার পাশ কাটিয়ে যাবে তুমি শুধু এই চিঠিটা তার হাতে মানে ওই গাড়িতে ফেলে দিবা। এবং ওই লোকটা একটা চিঠি লিখে দিয়েছিল যেটা অদ্ভুত ভাষায় লেখা ছিল, যেটা আমার দাদির চাচাতো ভাই কিছু বুঝতে পারে নাই, এবং তাকে এও বলে দিল যে কুকুরগুলা দেখতে এতই ভয়ানক থাকবে যে তুমি প্রচন্ড ভয় পাবা, কিন্তু তোমাকে ভয় পেলে চলবে না, তোমাকে মনে সাহস রাখতে হবে এবং তোমাকে অনেকভাবে তারা ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি একবারের জন্য হলেও ভয় পাও তাহলে তারা তোমাকে মেরে ফেলবে, আর যদি তুমি সাহস রেখে কাজটা করতে পারো তাহলে তোমার ওয়াইফ ভালো হয়ে যাবে। তো যে কথা সেই কাজ, আমার দাদির চাচাতো ভাই মনে অনেক সাহস রাখলেন এবং ওই লোকটা তাকে একটা তাবিজ দিয়ে দিয়েছিল যে তো এই তাবিজ তোমার সাথে যতক্ষণ থাকবে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাকে মনে সাহস রাখতে হবে। তো যাই হোক, আমার দাদির চাচাতো ভাই ওই চিঠিটা নিয়ে রাত 12টায় কবরস্থানের পাশ দিয়ে যেই রাস্তাটা যাচ্ছিল সেখানে গিয়ে দাঁড়ালেন এবং তার 5 থেকে 10 মিনিট পরে উনি দেখতে পেলেন যে বিশাল বিশাল কুকুর, প্রায় 5টা কুকুর, সামনে 2টা, পিছনে 2টা এবং তার সাইড দিয়ে ডান অথবা বাম সাইড দিয়ে যে কোনো একটা সাইড দিয়ে আরেকটা কুকুর ছিল। তো আমার দাদির চাচাতো ভাইটা দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং ঘাবড়ে গেলেন, কিন্তু উনি সেটা প্রকাশ করলেন না মনে মনে, উনি ভীষণ ভয় পাচ্ছিলেন এবং ওই গাড়িটা যতই ওনার কাছে আসতেছিল বিভিন্ন রকমের আওয়াজ করতেছিল এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমার দাদির চাচাতো ভাই কোনো রকমই ভয় পাচ্ছিলেন না, বরঞ্চ উনি দাঁড়িয়েছিলেন। তারপরে যখন অনেক কাছাকাছি আসলো গাড়িটা এবং তার পাশ কাটিয়ে গেল, তখন সেই চিঠিটা উনি তাদের গাড়ির মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই গাড়িটা চলে গেল, উনাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার পরে হঠাৎ করে গায়েব হয়ে গেল। তারপরে উনি ওই লোকটার কাছে আবার চলে গিয়ে বললেন যে উনি চিঠিটা দিয়ে ফেলছে গাড়ির মধ্যে, তো এখন কি করতে হবে। তখন লোকটা বললো যে আপনারা এখন বাসায় চলে যান, আপনি কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনাদের বাড়ির সামনে একটা টিকটিকি পড়ে আছে, শুধু দয়া করে টিকটিকিটা খবর দিয়ে দিবেন, ভালো করে যেভাবে মানুষের খবর দেন ঠিক সেভাবে টিকটিকের খবরটা দিবেন। তো ওরা সেদিনের মতো বাসায় চলে আসলো এবং পরের দিন সকালবেলা ঠিকই দেখলো যে একটা টিকটিকি ওনাদের ঘরের সামনে পড়ে আছে এবং সেটা মরা। তো ওই লোকটার কথা মতো সেই টিকটিকিটাকে তারা মানুষের মতোই খবর দিল। এবং পরে যখন আবার ওই লোকটার কাছে যে জিজ্ঞেস করলো যে আসলে ওই টিকটিকিটা কিসের ছিল, তখন বললো যে আপনারা যে গাড়িতে চিঠিটা দিচ্ছিলেন সেটা হচ্ছে জিনের বাদশা, এবং আমি ওখানে চিঠিতে লিখেছিলাম যে ওই জিনটা আপনার ওয়াইফকে খুব ডিস্টার্ব করছে, এটা জানিয়ে আমি আপনাদের আপনার হাতে চিঠিটা দিচ্ছিলাম। এবং আপনি যখন ওই গাড়িতে চিঠিটা ফেলে দেন তখন রাজা ওটা পড়ে ওর শাস্তি দেন মৃত্যুদণ্ড। তো এরপরে আমার দাদির চাচাতো ভাইয়ের যে ওয়াইফ ছিল উনি ভালো হয়ে যান, আর কিছু হয়নি এখন পর্যন্ত, কিছু হয়নি। তো উনি কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ তার নাসিব করুক, আপনারা তার জন্য দোয়া করবেন। তো যাই হোক আসিফ ভাই, এই ছিল আমার ঘটনা, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আপনাদের জন্য ঘটনা শেয়ার করব। আসসালামু আলাইকুম।
ভূত FM, the night comes alive with Gramophone.
শুনছেন ভূত FM বাংলা বছরের শেষ এপিসোড, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটু আগে একটা অডিও ক্লিপ শুনলাম যেটা ইউএসএ থেকে পাঠিয়েছিলেন শারমিন, এবং শারমিনকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে দেশের বাইরে আপনারা যারা থাকেন তারা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে প্রতিটা দিন পার করেন, তারপরেও আমাদের কাছে এই ঘটনাটা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী ঘটনা, এখনও অনেকগুলো ঘটনা বাকি আছে, তো আমাদের সাথে থাকুন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, নতুন আমাদের সাথে জয়েন করেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
হাই লিসনার্স, আমি মেহরাব খান, এসেছি পুরান ঢাকার কোস্টগুলা থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি।
জি প্লিজ।
আমি এখন যে ঘটনাটি বলবো এটি আমার বড় আপুর কাছ থেকে শোনা। আমার বড় আপু ফ্রান্সের প্যারিসে থাকেন, সেখানে ওনার এক বাঙালি কলিগের কাছ থেকে তিনি সেই ঘটনাটি শুনতে পান, এবং তার বাঙালি কলিগটির নাম হলো ডলি। ডলি আপু আজ থেকে 12 বছর আগে ইউকের ব্ল্যাকলি ফরেস্ট এরিয়ার পাশে কোনো এক আবাসিক এলাকায় থাকতেন। সেখানে তিনি যে বাড়িতে উঠছিলেন সেটি ফ্যাবিও ভিলা। সেই ফ্যাবিও ভিলায় এক ইংরেজ দম্পতির সাথে উনি থাকতেন। সেই ইংরেজ দম্পতি ওই বাড়িটি নতুন কিনেছিল, মূলত তারা একসাথে সেই বাড়িতে উঠেছিল। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল। একদিন সন্ধ্যায় ইংরেজ মহিলাটি এবং ডলি আপু তাদের রুমে বসে গল্প করছিল। হঠাৎ করে ওনারা শুনতে পেলেন একটি প্রচণ্ড জোরে শব্দ, যে শব্দটি আমি একটু ভুল করেছি, আমি প্রথমে সে বাড়িতে একটু বৃত্তান্ত দিতে চাচ্ছিলাম। সেই বাড়িটিতে 4টি রুম, একটি রুমে ডলি আপু থাকত, একটি রুম সে ইংরেজ দম্পতি, আর আরেকটি রুম ডাইনিং স্পেস ছিল, তার সেই রুমটি ক্রস করে যেতে হতো স্টোর রুমে। তো সেই শব্দটি আসছিল স্টোর রুম থেকে, এবং দুজনই অবাক হন এবং দ্রুত স্টোর রুমের দিকে যান। ওনারা সেখানে গিয়ে যা দেখতে পান যে স্টোর রুমের জানালাটি খোলা, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার স্টোর রুমটি আগে থেকেই বন্ধ ছিল এবং এটি খোলার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, ইংরেজ ভদ্রমহিলা সেই জানালাটি বন্ধ করেন এবং উনি ওনার রুমে ফিরে আসেন। দুজন আবার গল্প করতে থাকেন। কিছুক্ষণ পরে ঠিক একই ঘটনা ঘটল, এবার একটু জোরে তার শব্দটা শুনতে পেলেন। দুজন চমকে গেলেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলেন, এবং ওনারা আবার সেই স্টোর রুমে গেলেন। ওনারা গিয়ে যা দেখতে পেলেন যে জানালাটি সেই আগের মতোই খোলা। দুজনই খুব অবাক হলেন, এবং ইংরেজ ভদ্রমহিলা ডলি আপুকে বসলো, বলল যে আপনি কি এই রুমে এসেছেন? ডলি আপু বললো যে আমি তো এতক্ষণ আপনার সাথেই ছিলাম, আমি কীভাবে এখানে আসবো, এটা অসম্ভব। যাই হোক, তারা ব্যাপারটা এতটা সিরিয়াস নেয়নি এবং তারা একে অন্য রুমে ফিরে যান। কিন্তু দুজনই কিছুটা ভীত হন এবং কেউ কাউকে প্রকাশ করেননি। এভাবে বেশ কিছুদিন কাটছিল। একদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। ডলি আপু ঘুমাচ্ছিলেন, হঠাৎ তিনি শুনতে পেলেন তার দরজায় কেউ একজন খুব জোরে নক করছে এবং তিনি খাট থেকে উঠে যখন দরজা খুললেন দেখলেন ইংরেজ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এবং সে তাকে ডলি আপুকে বলছে, আমার স্ত্রী কি তোমার রুমে এসেছিল? ডলি আপু বলল, না তো উনি আমার নামে আসেননি। তারপর লোকটি বলল, আমি তাকে পুরো বাড়ি খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর তারা দুজন বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলো, না পেয়ে তারা একসময় ঘর থেকে বের হলেন এবং বের হয়ে দুজন একই সাথে যে দৃশ্যটি দেখতে পেলেন সবচেয়ে অবাক করার মতো এবং তারা খুব আশ্চর্য হলেন, সেই ভদ্রমহিলা, আমরা সাধারণত জানি ফ্লাইওভার ডিলার যে ফায়ার স্পেসটা থাকে সেখানে চিমনির উপর দিয়ে একটা কার্নিশ মতো হয়, ওই বাড়িতে তো ঠিক এরকম একটা কার্নিশ ছিল যে কার্নিশে মহিলাটি বসেছিল। আশ্চর্যজনক ব্যাপার যে সেখানে কোনো মানুষের পক্ষে সহজে ওঠা সম্ভব নয়। আর একটি কথা বলতে আমি ভুলে গেছি যে মহিলাটি প্রেগনেন্ট ছিল। তো যাই হোক, প্রেগনেন্ট একটা মহিলার পক্ষে সেখানে ওঠা কোনো পক্ষে সম্ভব নয়। তারপর ওই লোকটি তার ওয়াইফকে অনেক ডাকাডাকি করলেন এবং ডলি আপু ডাকলেন, কিন্তু মহিলা কোনো সায় দিচ্ছিলেন না। তারপর বাধ্য হয়ে লোকটি সেখানে উঠলেন অনেক কষ্ট করে এবং যখনই তার ওয়াইফকে স্পর্শ করলেন তখনই তার হুঁশ ফিরল এবং সেও খুব অবাক হলো সে কী করে এখানে আসলো। তারপর তারা আবার ঘরে ফিরে যান। এর কয়েকদিন পরেই ঠিক একই ঘটনা আবারও ঘটল। এবার ইংরেজ ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের কাছে গিয়ে তারা যা জানতে পারেন, মহিলাটি স্লিপ ওয়াক সমস্যায় ভুগছেন এবং এই সমস্যাটি তার আগে থেকেই, অথচ ভদ্রলোক জানতেন, ইংরেজ ভদ্রলোক জানতেন যে তার ওয়াইফ আগে কখনো এরকম সমস্যায় ভুগেননি এবং তিনি কখনো দেখেননি। তারপর ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন এবং বলেন যে ওনাকে সবসময় রেস্টে থাকার জন্য। এর কিছুদিন পর একদিন ডলি আপু রাতে তাদের সেই বাড়িটির বাইরে একটি উঠান ছিল, উঠানের মধ্যে দোলনা ছিল, সেই দোলনায় বসে কথা বলছিলেন। এমন সময় উনি অনুভব করলেন ওনার পিছনে একজন দাঁড়িয়ে আছে। ডলি আপু পিছনে তাকাতেই দেখলেন সেই ইংরেজ ভদ্রমহিলা দাঁড়িয়ে এবং ডলি আপু তাকে জিজ্ঞেস করলো, আপনার কি কিছু লাগবে? কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলা ডলি আপুর গালে প্রচণ্ড জোরে এক চড় বসিয়ে দেন। ডলি আপু এতটা ভয় পান এবং জোরে চিৎকার করে বসেন, সাথে সাথে নিজ চোখ খুলতে দেখেন সেই ইংরেজ ভদ্রলোক এবং মহিলা নিম থেকে বেরিয়ে আসছে। আশ্চর্যজনক ব্যাপার, মুহূর্তের মধ্যে সেই মহিলা সেখানে কীভাবে গেল এ অসম্ভব। ডলি আপু বুঝতে পারলেন এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে এবং উনি এই ব্যাপারটা তখন কাউকে প্রকাশ করেননি। এরপর তিনি ডলি আপু সেই বাড়িটি ছেড়ে দেন এবং পাশের কোনো একটি বাড়িতে উঠেন। তারপর কিছুদিন ভালোই যাচ্ছিল, এরপরে সেই মহিলার একটি শিশু সন্তান হয়, ছেলে বেবি হয় এবং ছেলেটির বয়স যখন মাসখানেক হয় তখন দেখা যাচ্ছে এই মহিলার সাথে যা ঘটছে ঠিক তার বিপরীতে তার ছেলের সাথে ঘটছে। এখন সেই ছেলেটি, শিশু বাচ্চাটি হয়তোবা কখনো কার্নিশের উপরে পাওয়া যাচ্ছে, কখনো দোল নাই। একদিন মহিলা কিচেনে কাজ করছিলেন, তার ছেলে ঘুমাচ্ছিল বেদে এবং কিছুক্ষণ পর মহিলা ফিরে এসে দেখেন তার সন্তানটি নেই। তারপর তিনি অনেক খোঁজাখুঁজি করেন, পরে ওনার হাজব্যান্ডকে জানান, দুজন মিলে খোঁজাখুঁজি করে দেখেন একসময় তার কানিশ ওখানে সেই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় পান। তারপর তারা বাড়িতে ফিরে আসেন, রুমে ফিরে আসেন এবং সেই ভদ্রলোকটি রাত জেগে পাহারা দিতে থাকেন এবং মাঝে মাঝে সে মহিলাও রাত জেগে থাকেন। এমনই একদিন হঠাৎ দুজন ঘুমিয়ে গেলেন, পুলিশ লক্ষ্য দেখলেন তার সন্তানটি নেই সাথে, তিনি তার ওয়াইফকে ডাকালেন এবং দুজন মিলে খোঁজাখুঁজি করে যখন তার আগে থেকে বুঝতে পারছিলেন যে এমন কিছু ঘটনা ঘটছে তখন সেই কানিশের ওখানে গিয়ে তারা তাদের সন্তানটিকে মৃত অবস্থায় পান এবং সেই ভদ্রলোক বুঝতে পারেন যে তার ওয়াইফ মানসিক অসুস্থ, হয়তো সেই তার বাচ্চাটিকে খুন করছে এবং এমন ঘটনাগুলো সেই ঘটাচ্ছে। তিনি এজন্য তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেন। তার কিছুদিন পর লোকটি একা একাই সে বাড়িতে থাকা শুরু করে। মাঝে মাঝে এমন হতো সে লোকটি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, রাতে মধ্যরাতে সেই স্টোর রুম থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে এবং সে ঘুরতে উঠে গিয়ে সেখানে দরজাটা খুলতে দেখেন এখন আর কোনো কান্নার শব্দ নেই এবং সেখানে কিউই নেই। মাঝে মাঝে তিনি রুমে কাজ করেন এবং জানালা দিয়ে বাইরে দেখতে পান সেই দোলনায় কোনো একটি শিশু বাচ্চার দোল খাচ্ছে। যে তিনি রুম থেকে বের হয়ে যান তখন সেখানে আর কাউকে দেখতে পান না। তারপর রাসেল ভাই এমনটা হয় যে সেই স্থানীয় গভর্নমেন্ট থেকে সে বাড়িটিকে হন্টেড হাউস ঘোষণা করে এবং বাড়িটি সিলগালা করে দেয়। এরপর থেকে সে বাড়িতে আর কেউ থাকেনি। আশেপাশের যেসব প্রতিবেশী আছে তাদের কাছ থেকে এখনও শোনা যায় যে সে বাচ্চাটি কখনো বা সেই কাহিনি শুরু করে দেখা যাচ্ছে, কখনো বা ধুল নাই। ধন্যবাদ, এই ছিল।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় যাবো, হাতে সময় বেশি নাই, আমরা পরবর্তী ঘটনায় যাবো এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার্স, আমি ফরদ হোসেন রনি বলছিলাম। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি।
ওকে, শুনুন আপনার ঘটনা।
ঘটনাটি আমার দুঃসম্পর্কে নানার কাছ থেকে শোনা। আমার নানুর বাসা হচ্ছে সন্দীপ। তো ওই নানার কাজ ছিল যে রাতে খেতে যাওয়া, খেতে দেখতে যাওয়া অথবা খেজুর রস চড়ানো। তো এমন একটি রাতের ঘটনা বলছি। তো একদিন নানা গরু গাইতে যেত আর কি খেত দেখতে। তো রাতে যখন অনেকটা পথ গেল, তো যাওয়ার সময় দেখলো যে কতগুলা ধানের গোলা, যেটা ওই সন্দীপের ভাষায় ডুলি বলা হয়, তো সামনে অনেক হাই স্পিডে একের পর এক যাচ্ছে। তো তিনি প্রথম ভয় পেলেন না, ভাবলেন হয়তো বা হ্যালোসিনেশন বা চোখের ভুল ধারণা। তো অনেকক্ষণ যাওয়ার পর দেখলেন, অনেক দূর তাকালেন যে একটা আলো মিছিল যাচ্ছে এবং মিছিলগুলো অনেকগুলো মানুষের মধ্যে দেখা যাচ্ছে, শেপ দেখা যাচ্ছে, কিন্তু তাদের হাতে আলো এবং তাদের মিছিলের স্লোগান ছিল, কিন্তু স্লোগানের ভাষাটা তিনি বুঝতে পারছিলেন না। ভাষা ছিল একটু ছন্দ টাইপের, কিন্তু কী ভাষা সেটা বুঝতে পারছিলেন না। তো অনেকক্ষণ যাওয়ার পর যখন মিছিলটার সাউন্ড আস্তে আস্তে কমে গেল এবং মিছিল কেউ চলে গেল, তো সামনে যে ধানের গোলাগুলা ছিল একেবারে যাচ্ছিল সেটাও কমে গেল। তো সাথে তিনি গরু থাকায় মানে গরুগুলা অনেক লাফাচ্ছিল, মানে সামনে এগুলো যাচ্ছিল না। তো নানাও চাচ্ছিল সামনে এগুতে, কিন্তু গরু এগুলো যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর দেখলো যে অনেক লম্বা একটা মানুষ, ধুতি পরা, সারাশরীরে কিছু নেই, তো পা ফাঁক করে দাঁড়িয়ে আছে এবং নানাকে বলছে যে পায়ের নিচ দিয়ে যেতে। নানা কিছু বুঝতে পারছিল না, তিনি যেতে চাচ্ছিল কিন্তু গরুগুলা ইউ টার্ন করে ব্যাক করতে চাচ্ছিল। তো অবশ্যই সে গরু মানে ব্যাক করলো। ব্যাক করা কিছু দূর যাওয়ার পর নানা যখন ঘটনা ঘটছিল ঠিক তখন রাসেল ভাই মানে ভয় পায়নি, কিন্তু ঠিক যখন গরুটা ইউ টার্ন করে চলে আসলো তখনই ভয় পেল এবং তখনই সেন্সলেস হয়ে গেল। তো সেন্সলেস অবস্থায় গরু গাড়ির উপর পড়েছিল। তো সকালে যখন উঠলেন তখন দেখলেন যে তিনি গরুর গাড়ির উপর পড়ে আছেন। তো বাসায় গেলেন, বাসায় গিয়ে কাউকে কিছু বললেন না। তো কিছুদিন পর এক হুজুরকে বললেন। তো হুজুর যেভাবে বর্ণনা দিল ঘটনাটার, সেই ঘটনা ছিল যে ওই ওই আলো মিছিল ছিল হয়তো জিনের, কোনো হিন্দু জিন সম্পত্তির। তো ওই হিন্দু জিন হয়তো কেউ মারা গেছে, তাদের সৎকারের জন্য নিয়ে যেতে চাচ্ছিল এবং ওই যে লম্বা লোকগুলো ছিল সে আসলে বাধা দিচ্ছিল যাতে না যায় এবং নানা বারবার যেতে যাচ্ছিল দেখে তাদের ডিস্টার্ব করছিল এবং সে চাচ্ছিল শাস্তিস্বরূপ ওই পায়ে ফাঁক দিয়ে যাক এবং পায়ে ফাঁক দিয়ে গেলে হয়তো বা তার নানার মৃত্যু হতে পারত।
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। Stay tuned to Radio Futi and don't stop the Futi.
Futi. Shuri jide aage ami paki dede ghum dani.
Bhoot FM. The night comes alive with Gramin Phone.
সময় রাত 1:39, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, বাংলা বছরের শেষ ভূত এফএম এবং সামনে একটা নতুন বছরের দিকে আমরা পা বাড়াচ্ছি। আমি হচ্ছে ফেসবুকে অনেকেই আমার পোস্ট পাঠিয়েছেন বিভিন্ন ধরনের এবং আমাদের পেজে গিয়ে www.facebook.com/radiofurti এখানে গিয়ে অনেকে অনেক কিছু লিখছেন। রিমা শারমেন এখানে লিখেছেন, রাতে ভূত এফএম শুনতে ভয় লাগে, কাল ডাউনলোড করে শুনবো। আমরা কিন্তু চাই যে আপনারা একসঙ্গে একসঙ্গে যদি থাকতেন তাহলে আরো বেশি ভালো হতো এবং লাইভ শোনার যে মজা, সেটা ডাউনলোড করে শোনার মজা কিন্তু মানে পুরোটাই ডিফারেন্ট। আমাকে নাদিয়া মিম, তিনি অনেক আগে অবশ্য পোস্ট পাঠিয়েছিলেন, তিনি লিখেছেন যে ওয়েট করছেন তিনি ভূত এফএমের জন্য। নুসরাত জাহান ফারিহা, তিনি লিখেছেন যে দিনার ভাইয়ের স্টোরিগুলো ভালো লেগেছে। আমাকে জান্নাত আশা লিখেছেন যে ভূত এফএম আগের মতো তার অতটা জমজমাট মনে হয় না। আমি তো বলবো যে এখন আমি আগের ঘটনা যেগুলো শুনি, যে ঘটনাগুলো আমি তো সবসময় বিভিন্ন যখন স্পেশাল এপিসোড হয় বা আমরা বইমেলার জন্য ইয়ে করি, তখন কিন্তু এই ঘটনাগুলো নিয়ে আমরা আবার দেখি যে আগে কীরকম ছিল এখন কীরকম হচ্ছে। আমি বলবো যে মান আরও অনেক বেড়েছে, আপনি যেটা ভাবছেন সেটা সেটা মানে আমি জানি না যে কেন ভাবছেন, আমি জানি না, হতেই পারে যে আপনার কাছে মনে হয় না বা আমি জানি না আসলে, কিন্তু আগের চাইতে গল্পের মান বা ঘটনার মান এখন অনেক বেশি ভালো বলে আমার বিশ্বাস। এবং একটা জিনিস খালি চিন্তা করে দেখুন যে আপনি আমরা যে মানুষগুলো আপনাদের প্রথমেই ঘটনা বলতো এবং যাদের ঘটনাগুলো আপনি শিহরিত হয়ে উঠতেন, সেই ঘটনাগুলো সেই মানুষরা এখন বললে হয়তো আপনি ভেবে নিচ্ছেন যে না আগেই ভালো ছিল, কিন্তু তারা কিন্তু এখনো আসছেন, তারা ঘটনা বলছেন। কারণটা কি আপনি জানেন যে কেন আপনার কাছে জমজমাট মনে হয়? আমাদেরকে বাপ্পি বিশ্বাস, তিনি লিখছেন, রাসেল ভাই আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে লিখছি, বাপ্পি বিশ্বাস বলছি, আমি ভূত এফ এমের খুব বড় ফ্যান, আমাদের এখানে ভূত এফ এমের প্রচুর ফ্যান আছে, তাই প্লিজ এই শোটা, আচ্ছা তিনি সরাসরি শুনতে চান, প্রচার করতে বলছেন, না সেটা হয়তো সম্ভব হবে না, বাট আপনি আমাদেরকে পছন্দ করেন, আমাদের ঘটনা শুনছেন, এটা জেনে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদেরকে মেঘলা তানজুম লিখেছেন যে আজ ভয়ের দুনিয়াতে হারিয়ে যেতে চাই, চলুন হারিয়ে যাই আমরা। আমাদেরকে এছাড়াও পাভেল আব্বাস লিখেছেন ভয় লাগছে, এবং আরও কিছু পোস্ট তিনি পাঠিয়েছেন যে অরফান স্টোরি। আমাদেরকে এছাড়াও মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি বলছেন যে মোহাম্মদ শরীফুল ইসলাম আবার লিখেছেন মোহাম্মদ মোমিনুল ইসলাম রাজশাহী পলিটেকনিক থেকে, সবার জন্য রইল, তারপর আর লেখেননি। আমাদেরকে আরও অনেকেই এখানে দেখছে পোস্ট পাঠিয়েছেন, আপনারা গিয়ে কিন্তু আমাদের পেজে পোস্টগুলো পড়তে পারেন এবং আপনি নিজেও কিন্তু সেখানে বিভিন্ন পোস্ট পাঠাতে পারেন, লিখতে পারেন কেমন লাগছে না লাগছে, আমরা পজিটিভ এবং নেগেটিভ সব কিছুই আপনাদের কাছ থেকে জানতে চাই এবং জেনে নিতে চাই। এবং আপনারা যদি কারণটাও লেখেন তাহলে খুব ভালো হয়। আমাদেরকে যেমন নুসরাত জাহান ফারিহা আবার লিখেছেন, সেকেন্ড ইমেলের স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল, একটু আগে যিনি লিখেছিলেন আর কি, যে আচ্ছা নুসরাত জাহান ফারিহার আরও একটা এসএমএস ছিল, এবং আচ্ছা না আমাদেরকে জান্নাত আশা ওটা লিখেছিলেন, ওকে। আমাদেরকে এছাড়াও আরও অনেকেই পোস্টগুলো পাঠিয়েছেন, আপনারা পোস্টগুলো এখানে পড়তে পারেন এবং সেই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন, আমরা খুবই উপকৃত হব, কারণ আপনারা যেরকম পছন্দ করেন সেভাবেই আমরা সাজাতে চাই ভূত এফ এম। আমাদের আরও একজন অতিথি এই মুহূর্তে এখানে আছেন এবং সেই অতিথির কাছে আমরা তার একটা ঘটনা শুনি, আপনার ঘটনাটা প্লিজ বলবেন, তার আগে আপনার নামটা বলবেন, কোথা থেকে আপনি এসছেন?
হাই লিসনার্স, আমার নাম বিপ্লব, আমি এসেছি শাহজাদপুর থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা আমতলী থানা। তো রাসেল, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা মানে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, রিয়েল ঘটনা, এটা ঘটে 2011 সালে। তো আমি লেখাপড়ার কারণে আমাদের শহরেই থাকতাম আমতলিতে, তো ওই জায়গায় আমি একটা আবাসিক এলাকায় থাকতাম, পল্লবী নামটার। তো আবাসিক এলাকাটা হাইওয়ের পাশে, একটি লেকের পাশে, লেকটা 1.5 কিলোমিটার লম্বা, তো ওই জায়গায় থাকতাম। তো আমার বাইক ড্রাইভ করার অনেক নেশা ছিল, তো সবসময় বাইক ড্রাইভ করতাম সময় পেলে। তো ইনকাও বাইক ড্রাইভ করে আসতেছি ওই রোডটা দিয়ে, আমাদের আবাসিক এলাকার রোডটা দিয়ে। তো হঠাৎ দেখি যে একটা বাসার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, মানে প্রচুর গ্যাদারিং, তো পুলিশের গাড়ি আছে। তো আমি ওই জায়গায় বাইকটা ব্রেক করি, ব্রেক করার পর এই পুলিশের কাছে জিজ্ঞেস করি যে এই জায়গায় কী হয়েছে। তো পুলিশ আমাকে বলে যে এই জায়গায় একটা সুইসাইড হয়েছে কিছুক্ষণ আগে। আমি বলি কীভাবে সুইসাইড হয়েছে? যে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে একটা মেয়ে। তো এর আগে কখনো এরকম দেখা হয় না যে সুইসাইড কীভাবে করে বা গলায় ফাঁসি দিয়ে কীভাবে মারা যায়। তো আমি একটু ইন্টারেস্ট হয়ে আমি ভিতরে যাই, অনেক গ্যাদারিং মানুষ, তারপরও কষ্ট করে যাই। তো এক আঙ্কেলকে জিজ্ঞেস করি যে কোথায় মারা গেছে, আমাকে একটু দেখান। তো সবাই দেখতেছে কিন্তু আমি দেখতেছি না। আমি তারপরে উনি আমাকে হাত দিয়ে দেখাই দিল, উনি যে দেখো উপরে ঝুলতেছে। তো রাসেল ভাই আমি মানে এভাবে দেখবো আশা করি নাই, মানে লাশটা ঝুলতেছে আর মুখ দিয়ে রক্ত বের হইতেছে। তো আমি দেখে একদম শক্ত হয়ে যাই, তো আমি ওই জায়গায় প্রচণ্ড ভয় পাই। তো আমি একবারই দেখি, ভালোভাবে দেখার পর আমি ওই জায়গা থেকে আসি। তো দেখার পরে আমার শরীরটা একদম ভারী হয়ে যায়, ওই জায়গা থেকে আমি অনেক কষ্ট করে আসি, ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। তো আমি বাইক দিয়ে বাসায় আসি, বাসায় এসে গোসল করি, খাই, তারপরে একটু শুই, শোয়ার পর আমি ঘুমিয়ে যাই। তো সন্ধ্যার সময় আমার ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখি আমার গায়ে প্রচণ্ড জ্বর, মানে খুবই প্রচণ্ড জ্বর। তো আমি আয়নার কাছে যাই, আয়নার কাছে যাই, দেখি যে আমার চোখে রক্ত উঠে গেছে। তো আমি নিজের চেহারা দেখে নিজেই ভয় পাই যে এভাবে হলো কেন। তো আমি আমার দুইটা বন্ধুকে ফোন করি, তো ওরা আসে, আসার পর বলতেছে কীভাবে হইলো। আমি বললাম, বিস্তারিত বললাম,
তারপরে বলতেছে যে চলো কিছু ওষুধ ওষুধ আনি, তারপর মেডিসিন মেডিসিন খাইলাম তো কোনো কাজ হইতেছে না। তারপর ও বললো যে এই জায়গায় একা থাকা ঠিক হবে না, তুমি আমাদের বাসায় চলো, তুমি তো অনেক অসুস্থ। ওদের বাসায় কেউ ছিল না এই জন্য আর কি আমার বলছিল। তো আমি ওদের বাসায় যেয়ে দেখি যে ওদের বাসায় মেহমান আসছে, তাছাড়া ওদের যে ফ্যামিলি ছিল ওরা বেড়াইতে গেছে, ওরাও চলে আসছে। তো আমাকে বললো যে আজকে তাহলে তুই আইসা বসতে সবাই তুমি সামনে থাকো, আমার নানা আছে, নানার পাশে থাকো। তো ওর নানার একটা খাট ছিল আর গেস্ট রুমের জন্য আর একটা খাট ছিল, ওটাই আমি ঘুমাই। তো রাত্রে আমি ঘুম আসে না, শরীর অনেক অসুস্থ। তো মানে আমি শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে গান দেখতেছি মোবাইলে। তো আমার ফ্রেন্ডের আম্মা এসে বলছে যে বিপ্লব তোমার কিছু লাগলে আমার কাছে বললো, তুমি একা একা বাইরে যাবে না। তো আমি বললাম ঠিক আছে আন্টি। তো উনি দরজাটা দুইটা লক ওনাদের দরজায় তো লক করে আমার সামনে চলে যায় ভিতরে। তো আমি গান শুনতে শুনতে একসময় একটু ঘুমিয়ে যাই, ঘুমানোর এক সময় হঠাৎ করে শুনি যে দরজাটা খুলে গেল। দরজাটা খুলেই আমার একটা ছায়ার মতো মানুষ, মহিলা মেবি, মানে বড় বড় চুল, প্রচুর বিকৃত চেহারা, আমার গলা এসে চেপে ধরে। গলা চেপে ধরার পর আমি হাত দিয়ে এবং পাও দিয়ে প্রচুর জোরে জোরে আওয়াজ করতে থাকি খাটে। তো এরকম পাঁচ দশ সেকেন্ড এভাবে করার পর আন্টি চলে আইসা, তারপরে লাইটটা জ্বালাই দেয়। লাইটটা জ্বালিয়ে তোমার আমাকে বলতেছে তোমার কি হয়েছে, এভাবে করতেছে কেন, অস্থির করতেছে কেন। আমি বলছি, আমি শুধু এইটা বলছি যে আমাকে একটু পানি দেন। তো আমাকে একটু পানি দেয়, পানি দেওয়ার পর আমি ওই জায়গায় সেন্সলেস হয়ে যাই। পরে আমি পরের দিন সকালবেলা বিকেলবেলা আমার সেন্স আসে, আমি দেখতেছি যে আমাদের বাড়িতে আমি খাটে শোয়া, আমার চারপাশে আমার মা বাবা সবাই দাঁড়ানো। মা বাবা বলতেছে যে এইরকম একটা ঘটনা ঘটলো, তুমি আমাদের কাছে বললো না কেন। তো আমার গলায় তো প্রচণ্ড ব্যথা, তো আমি বললাম আমি বলতে পারি নাই, তো হয়ে গেল। তো তারপর আমার মা আমার আব্বা এরা দুজনে মিলে কবিরাজের কাছে যাইয়া পানি পর আনে, তারপর আমি একটু সুস্থ হই। এবং আমার মাঝে মাঝে এখনও গলা ব্যথা করে, তো আমি এটার জন্য ট্রিটমেন্ট করেছি ডাক্তারের কাছে, ডাক্তার কোনো প্রবলেম খুঁজে পায় নাই। তো এখন মোটামুটি ভালো আছি, এই ছিল আমার ঘটনা। আসলে
এখন আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এর মাঝখানেও আমাদেরকে পোস্ট পাঠাচ্ছেন, এবং সাদিয়া আক্তার মিম লিখেছেন কিছু কিছু মানুষ ভূতাশ্রেণী বাজে কমেন্ট করে ফেসবুকে আছে, আপনারা পড়তে পারবেন, তাদেরকে ব্যান করা হোক। না ভাই, যারা হচ্ছে নেগেটিভ কথা বলেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আবার মানে এবং সত্যি কথা বলতে যে হয়তো অনেকে আমাদের ভালো চান বলেই বলেন, সেটা সেটা সেটার জন্য আমরা চাই যে না, সবাই থাকুক, সবাই মিলে আমাদেরকে খারাপ বলুক ভালো বলুক আমরা একসঙ্গে থাকি। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এস এম এস করছেন, আমি দেখতে পাচ্ছি রাব্বি আমাদের এস এম এস করছেন, অনেকে আবার ভূতত্বের মান বেড়েছে এটা বলছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে বুড়িও আমাদের এস এম এস করছেন। আমি খুব খুশি হলাম যে মান বেড়েছে এটা তিনি বলছেন এবং তিনি এটা ফিল করছেন। যারা ভাবছেন যে মান বেড়েছে বলে নিজেদের ঘটনা পাঠাবেন না, তাদেরকে এটা মনে করার কোনো কারণ নাই। আপনার ঘটনাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আমাদের কাছে ভালো লাগতেও পারে, আমাদের লিসনারদের কাছে ভালো লাগতে পারে, পাঠিয়ে দেবেন। পাগলা টিপু বাড্ডা থেকে আমাদের এস এম এস করছেন, অয়ন মিরপুর থেকে এস এম এস করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি পুতুল এস এম এস করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আনন্দ বাগচি তামজিদ আমাদের এস এম এস করছেন, বিথি আমাদের এস এম এস করছেন, সাইমন সহ আরও অনেকে। আমরা আরও কিছু এস এম এস পড়ার চেষ্টা করবো, তার আগে আরও একটা ঘটনা আছে আমাদের, ছোট্ট করে শুনে আসি আমরা দিনারের কাছ থেকে। দিনার প্লিজ আপনার সেকেন্ড ঘটনা বলবেন, হাতে একদম সুরকম বুঝতেই পারছেন।
জি রাফুল ভাই, তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার ফ্রেন্ডের স্টুডেন্ট তুলি, ও তুলির আম্মু আমার কাছে শেয়ার করে। তো তুলি আম্মু আমার কাছে ঘটনাটি যেভাবে বলো আমি ঠিক সেভাবে শেয়ার করতেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে তুলির আম্মুর এক ফ্রেন্ডের সাথে। তো ওই ফ্রেন্ডটা তার হাজব্যান্ডকে নিয়ে তার কলেজ লাইফের এক মেয়ে ফ্রেন্ডের বাসা যায় বিয়ে খেতে। তো তার ওই ফ্রেন্ডের বিয়ে ছিল এবং বিয়েটা হচ্ছিলো বিক্রমপুর জেলার কোনো একটি জায়গায়। তো উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে সেই বাসা যায়। তো তার হাজব্যান্ড বিয়েতে অ্যাটেন্ড করার আগে তিনি আরেকটা ডিস্ট থেকে ছিলেন, তো উনি সেখান থেকে রাইড করে ঢাকায় এসে তার স্ত্রীকে নিয়ে তার বান্ধবীর বিয়ে খেতে যান বিক্রমপুর। তো সেটা ছিল একটা হিন্দু ফ্যামিলি, তো হিন্দু ফ্যামিলি বিয়ে ছিল। তো ওই ওদের বিয়ের অনেকগুলো কিছু কার্যক্রম থাকে যেগুলো মাঝরাত পর্যন্ত চলতে থাকে। তো উনি সে বাসায় নতুন যান, উনি আর ওনার ওয়াইফ। তো ওনার ওয়াইফ করে কি, ওনার কলেজ লাইফে যেসব ফ্রেন্ডগুলো ছিল তাদের সাথে খুব আড্ডা মানে মশগুল হয়ে যায় তখন, তখন উনি খুব একা একা ছিলেন। তো ওনার খুব টায়ার্ড লাগতেছিল, তো উনি জাস্ট একটু স্পেস খুঁজতেছিলেন যে যেখানে উনি একটু রেস্ট নিতে পারেন এরকম। তো বাসাটার একটা মানে পুরো বাসাটা উনি হেঁটে দেখতেছিলেন। তো হেঁটে দেখার একটা সময় উনি একটা রুমের দরজা খোলা দেখতে পান। তো রুমটা ছিল স্টোর রুমের মতো, বাট সেখানে একটা খাট পাতানো ছিল। তো উনি ভাবলেন যেহেতু এই রুমটা কেউ নাই তো এই রুমটা আমি একটু রেস্ট নিতে পারি কিছুক্ষণ। তো উনি সেখানে প্রথম কিছুক্ষণ বসেছিলেন, তো তারপর ওনার তন্দ্রা চলে আসে এবং উনি ওই রুমটা ঘুমিয়ে পড়েন। তো রুমটা ঘুমিয়ে পড়ার পর একটা পর্যায়ে ওনার যখন ঘুম ভাঙে তখন আর 3:30 কি 3:30 হবে, তো এরকম সময় উনি লক্ষ্য করলেন যে বিয়ের যে লাল শাড়ি সে লাল শাড়ি পরা একজন মেয়ে এসে মানে হাতে একটা পিতলের থালা নিয়ে তার সামনে মানে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন হয়তো বা যার বিয়ে সেই আসছে। তো উনি খাটের থেকে উঠে বসলেন খাটে এবং বলতে লাগলেন যে আপনি কেন কষ্ট করে আসলেন, অন্য কাউকে তো পাঠিয়ে দিলেই হতো, আর আমি একটু আগে খেয়ে ঘুমিয়েছি। তো উনি আর কোনো কথা বলতেছে না, তো উনি জাস্ট একটু ওনার দিকে ঝুঁকে ওই খাটের মধ্যে সেই থালাটা রাখলেন। তো থালাটার মধ্যে দুটা মিষ্টি ছিল এবং এক গ্লাস দুধ ছিল। তো এটা উনি দেখার পর যখন তার সামনে সে মেয়েটা লাল শাড়ি পরার যে ছিল, তো সে তার দিকে তার মানে মুখে যে ঘোমটাটা ছিল সেটা উঠে যখন তার দিকে তাকায়, তো উনি যে ফেসটা দেখে মানে সেটা যেন উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তো ফেসটা এমন ছিল যে আপনার আপনার যে কালী হিন্দু ধর্মে যে কালী মূর্তির যে প্রতিকৃতিতে থাকে যে জিব্বা বের হওয়া, তো উনি দেখে যে সেম ওই রকম একটা ফেস, খুব বিকৃত একটা ফেস এবং তার জিব্বা বের হয়ে আছে। তো উনি এটা দেখার সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যান। তো যখন ওনার জ্ঞান ফিরে তখন ওই বাসার সব লোকজন তার সামনে ছিল, তো তাকে জিজ্ঞেস করতেছিল যে উনি এই রুমের ভিতরে কিভাবে আসলেন। তো উনি বলেন যে আমি রুম খালি পেয়ে রুমের ভিতরে আসি। তখন বাড়ির সবাই বলতেছিল যে এই রুম তো সবসময় তালা দেওয়া থাকে আর এটা হচ্ছে তাদের স্টোর রুম। তো তখন উনি সবাইকে দেখান যে সেই থালাটা স্টিল ওই রুমে ছিল এবং রুমে উনি যে সেন্স হারানোর আগে উনি যেটা দেখলেন যে দুটা মিষ্টি সেখানে ছিল, এবং মিষ্টি যদি একটা পাত্রে রাখার পর উঠিয়ে ফেলা হয় তো সেখানে কিন্তু মিষ্টির রসগুলো থেকে যায়। তো উনি এটা সবাইকে দেখালেন এবং গ্লাসে যে দুধ ছিল সেই গ্লাসটা পর্যন্ত উনি সবাইকে দেখান। আর তারপর উনি যেটা জানতে পারেন সেই বাসার সবার মুখে যে ওই বাসাটা আগে ওনাদের বাসার মন্দির ছিল, ওনারা মানে কালী মূর্তির আরাধনা করতেন, তো সেটা বেসিক্যালি একটা মন্দির ছিল। তো বাট ওনাদের বাসা যখন পুনরায় কনস্ট্রাকশন করা হয় তখন সেই রুমটাকে তারা বাসার অংশ করে নেয় এবং মন্দিরটাকে বাসার অন্য একটা বাসা করা হয়। তো এই ঘটনা ঘটার পর তার উনি আর ওনার ওয়াইফ ঠিক তার পরের দিনই ঢাকায় চলে আসেন এবং তারা সেখানে সে বিয়ে তারা অ্যাটেন্ড করেননি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকেও, অনেক ধন্যবাদ আপনাকে দিনার আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো কিছু SMS এ। আমাদেরকে রাফসি SMS করেছেন বসুন্ধরা থেকে, এছাড়া আমাদেরকে রকি SMS করেছেন কাকরাইল থেকে, আজকের ভূত অনেক ফাটাফাটি হয়েছে। সুজন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে HM রিমান আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমির অর্জুন ইসলাম, আচ্ছা আমি অর্জুন ইসলাম মানে তিনি অর্জুন ইসলাম এটা লিখেছেন। আমাদেরকে DJ রাজ SMS করেছেন শান্তিনগর থেকে, এছাড়া আমাদেরকে তুষার SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ড্রিমলেস অনেক, নাফিসা আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সানি, SMS করেছেন আমাদেরকে মামুন, আরিফ, রনেন এবং আরও অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি ফাহা আমাদেরকে ফাহান SMS করেছেন বনানী থেকে, লিখেছেন SMS করছে না কেন ভাই, আজকে অনেক প্রেশার ছিল ঘটনার, বুঝতেই পারছেন এই জন্য সব কিছু পড়া হলো না। সাগর আমাদেরকে বাগদা থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও এসআই সোহেল, এছাড়া আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, আর এদিকে ফেসবুকের পোস্টও কিন্তু অনেকেই করছেন এখানে দেখতে পাচ্ছি। আমি এখনও দেখছি যে অনেকে লিখছেন, যেমন সজীব হোসেন আমাদেরকে লিখেছেন যে ঘটনাগুলো আজকে ভয়ের ভালো হচ্ছে। আমাদেরকে শাইখ আনিস লিখেছেন ভূত এফএম সবসময় অসম শুনতে ভালো লাগে। অরুণ খান আমাদের লিখছেন যে ভূত এফএমের মান ভালো হয়েছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন তানভীর আহমেদ, খুব ভয় হচ্ছে আজকের ঘটনাগুলো। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল ইপি, এবং তিনি বলছেন আই এম রিয়েল ফ্যান অফ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, এবং অনেক ঘটনা আমরা আজকে শোনালাম আপনাদেরকে এবং আপনারা ধৈর্য ধরে শুনেছেন, অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে যাওয়ার সময়, তারপরেও যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, SMS করলেন, ফেসবুকে পোস্ট করলেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যাবার আগে একটা কথাই বলতে চাই, আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ইমেল যাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা সামনে যেতে পারবো না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofurti.fm, হুইচ ইস BHWTFM @radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার জন্য। আরও একটা সপ্তাহ পরে আগামী অর্থাৎ নতুন বছরে আপনাদের সাথে দেখা হবে। সুতরাং সবাইকে আমার এবং মাসুমের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং শুভ বাংলা নববর্ষ, এবং সামনের দিনগুলো আপনাদের অনেক সুন্দর। মাসুমও বলবে নববর্ষের শুভেচ্ছা দিবে।
নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর আগামী সপ্তাহে আবার একই সময় কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং যেতে যেতে প্লে করছি একটা গান, এবং গানটা শুনতে শুনতে আপনারা ঘুমিয়ে যাবেন আশা করি। এবং বাকি আমাদের প্লেলিস্টে দারুণ গান রয়েছে। হ্যাঁ, আমরা মেটালিকার একটা গান প্লে করব, এবং সেই গানটি হচ্ছে এন্টার স্যাডম্যান। চলুন শুনে আসি গানটি, এবং আজকের মতো এখানেই টাটা।
This track was downloaded from FusionBD.com.